আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি 2026 সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অদ্ভুতুলের 314তম এপিসোডে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আপনাদের সামনে এই বছরের প্রথম এপিসোড নিয়ে, আর সাথে থাকছে বেশ কয়েকটি ভয়ের ঘটনা। বেশ শীত পড়েছে, শৈত্য প্রবাহ চলছে, কনকন চলে গেছে নাকি কনকন চলছে আমি সেটা জানি না, একটা শৈত্য প্রবাহ এসেছিল যেটা নাম ছিল কনকন। আমার মনে হয় সেই কনকনই চলে যাচ্ছে তার রেশ রেখে, আর বেশ শীত লাগছে, ঠান্ডা লাগছে। যারা বাইরে আছেন তারা তো বুঝতেই পারছেন ঠান্ডা কতটা, কারণ আমি বেরিয়েছিলাম এই নববর্ষের সময়, আমি বাইরে ছিলাম তখন দেখেছি শীত কতটা প্রকট হতে পারে। আমার হাত খোলা ছিল তখন, শীত উপভোগ করছিলাম, হাতের খোলা অংশে কোনো বোধ ছিল না, এতটাই ঠান্ডা ছিল। তখন ভাবছিলাম যে এই শীতে যারা দরিদ্র মানুষ তারা অনেক কষ্ট পায়। আমি সবাইকে অনুরোধ করব যাদের সামর্থ্য আছে তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই সব সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন, আর আমি তো আমার মতো চেষ্টা করেই যাব। তো যাই হোক, এরকম শীতে কিন্তু ভূতের ঘটনা বেশ জমে ওঠে, এবং আমরা যথারীতি আজকে চলে যাব ভূতের ঘটনায়। এখন তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাই কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসি ঘটনা নিয়ে। আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত দূরে শুনতে পায়। ফিরে আসি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর চট্টগ্রাম থেকে, এবং তানভীর আমাদের সাথে অতীতেও ঘটনা শেয়ার করেছে। তো এটি তার আরও একটি ঘটনা এবং যেটি আমি শেয়ার করব আপনাদের কাছে। তানভীর আমাকে অনুরোধ করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি তানভীরের ঘটনায়। তানভীর তার প্রথম ঘটনায় কিন্তু বলেছিল যে তার নানা বাড়িতে হচ্ছে একটা জমিদার বাড়ির পাশে, মানে তাদের ওই জমিদার বাড়িটা একটা কম্বাইন্ড জমিদার বাড়ি ছিল একসময়, সেটার কিছু শেকড় তাদের সাথে সংযুক্ত ছিল। তানভীরের নানাদের সাথে পূর্বপুরুষরা সেটার সাথে সংযুক্ত ছিলেন। তো বাড়িটা বিশাল একটা কম্পাউন্ড, একপাশে বিশাল জমিদার বাড়ি যেটার বেশ খানিকটা অংশ এখন পোড়ো টাইপের, মানে ওখানে কেউ বসবাস করে না, খোলা জমিদার বাড়ি পড়ে আছে, সেখানে অনেক ঘর আছে যেই ঘরগুলো ব্যবহৃত হয় না, এবং বিশাল বিশাল বাড়ি। এবং তার পাশে যেই অংশটা সেখানে বসত বাড়ি যেখানে থাকেন মানুষজন, তো ওই বসত বাড়ি আর যেই জমিদার বাড়ির যে অংশটা ব্যবহৃত হয় না সেটার মধ্যে বাউন্ডারিটা কিন্তু বেশ পুরনো, এবং কয়েক জায়গায় একদম ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, নাই মানে ছোট্ট খোলা জায়গা, ইট নিচু হয়ে ওখান দিয়ে ঢোকা যায়। আর এই বসত বাড়ির মূল অংশে ঢুকতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয় সেটাও কিন্তু মূল সড়ক থেকে অনেক দূর ঘুরে আসতে হয়, বেশ একটা প্রাকৃতিক অংশের ভেতর দিয়ে, গাছ গাছালি এবং পাশে খোলা প্রান্তর এর মধ্যে দিয়ে আসতে হয়। এবং দেখা যায় যে ওখানে আসলে ওই রাস্তার শেষ মাথায় আসলে প্রথমেই যেটা চোখে পড়ে গিয়ে সোজা ওই বাউন্ডারি খোলা অংশ দিয়ে জমিদার বাড়িটা একেবারে মুখ বদ্ধান করে দাঁড়িয়ে আছে এরকম। তো তার পাশে জমিদার বাড়ির একেবারে এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা সোজা চলে যায়, সোজা চলে গেলে পাশে একটা কবরস্থান, এবং সেই কবরস্থানটা দিনের বেলা বেশ ভীতিকর, কারণ পুরনো কবর, এই জমিদার পরিবারের অনেকের কবর আছে, এমনকি তানভীরদের পরিবার, যেহেতু তারা ওই যে বললাম যে শেকড় আছে এখানে, তো তাদের পরিবারেরও বেশ কিছু পুরনো মানুষের কবর সেখানে আছে। তো গাছগাছালি এবং বেশ একেবারে অন্যরকম। অন্যরকম বলার কারণ হচ্ছে যে জায়গাটা এরকম লাগে যখন দিনের বেলাও থাকে, মানে ভর দুপুর, তখন কিন্তু রোদ খুব ভালো মতন ঢোকে না, কারণ এই যে বড় বড় গাছ এগুলোর পাতা সে রোদ আটকে দেয়, তখন একটা আলো আধারের সৃষ্টি হয়। তো গেলে ওই জায়গায় যদি মানুষ ঢোকে বা হেঁটে যদি একেবারে কবরস্থান পর্যন্ত যায় জমিদার বাড়ি পার হয়ে, যেটা মানুষ দেখতে পায় যে একেবারে নিস্তব্ধতা, কারণ এই রাস্তা সোজা চলে গেছে একেবারে শেষ মাথায়, সেখানে একটা বড় পুকুর কবরস্থানে বসে, বড় পুকুর মানে অনেক বড় পুকুর, সেই পুকুরটা সেই অনেক পুরনো, সেই জমিদারদের আমলের পুকুর। ঘাটটা মোটামুটি এখনো বাঁধানো আছে, বেশ খানিকটা অংশ ভেঙে টেঙে গেছে, কিন্তু তারপরও ঘাটটা বাঁধানো আছে, এই জমিদার বাড়ির মানুষরাই ব্যবহার করত সেখানে। আর পুকুরের ওই পারে পুরোপুরি গাছগাছের একদম ওয়াইল্ড জঙ্গল, এবং সেই পুকুরের মানুষ সাধারণত ব্যবহার করতে যেত না, খুব কম মানুষই আছে সাহস করে সেখানে মাছ টাছ ধরতে যেত এবং দু একজন মাছ টাছ পেত। তারপরও এই মাছ নিয়ে আসার সময় অনেকেই অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করছেন। আর ওই যে জঙ্গলটা দুপুরবেলা গেলে যেটা মনে হয় একেবারে নিস্তব্ধ, খা খা করতেছে, একেবারে দেখা যাচ্ছে পাতা পড়ার শব্দ পাওয়া যায়, এরকম একটা অবস্থা। এবং অনেকে দেখত যে সেখানে বেড়াল দৌড়ে বেড়াচ্ছে, কালো রঙের বিড়াল, এবং সেই বিড়াল বেশ বড় আকৃতির, এবং এটা নাকি ওই মানুষ দেখলে তাকাতো, মানুষের দিকে ঘুরে ঘুরে তাকাতো এবং জোরে জোরে ডাকতো, লেজ ফুলিয়ে দিত, এবং এই বিড়ালের বাসস্থান ছিল এই কবরেরই ভিতরে কোথাও, সেখানে ঢুকে যেত হঠাৎ করে। আর এরকম বিড়াল কিন্তু আসলে আমি দেখছি, এটা শুনতে অনেকটা আশ্চর্য লাগলে, আমি নিজেও দেখছি এরকম, আমি পুরনো কবরস্থানে গিয়ে, সেই অনেক পুরনো কবরস্থান 1700 সালের কবরস্থান, সেখানে গিয়েও কিন্তু আমি এরকম বিড়াল দেখছি, একেবারে আমার কাছে ভিডিও করা ছিল যে বিড়ালটা এরকম দেখে ফট করে কবরের নিচে ঢুকে গেল, এর মাটির নিচে থাকে কোথাও। তো বিড়ালটা কিন্তু অনেকেই দেখছে, আর এই বিড়ালটা দেখলে মানুষ ভয় পেত, বিড়ালটাকে যদি কেউ দিনের বেলা দেখত দুপুরবেলা তাও ভয় পেত, কারণ সে মানুষকে ভয় পেত না, দেখে তাকাতো এবং ডাকত, মানে বেশ ভারী ভাবে ডাকত, তো মানুষ ভয় পেত ওই জায়গায়। আর মানুষ বলতো যে এই যে পুকুরের পাশ দিয়ে একেবারে সংকীর্ণ যে জায়গাটা, মানে হাঁটার ছোট্ট জায়গা আছে যে ওই পাশের জঙ্গলে যাওয়া যায়, সেখান থেকে রাতের বেলা নাকি শিয়াল টিয়াল এসে এই জায়গাটা থাকত, আর জমিদার বাড়ি তো নিস্তব্ধ। তো পুরো জায়গাটার বর্ণনা দেওয়ার কারণ আছে, কারণ আপনাদেরকে একটু বোঝানো দরকার, আপনারা একটা কল্পনা করে দেখবেন জায়গাটা কেমন আপনাদের এই কল্পনায় নিয়ে আসার জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে তানভীরদের নানা বাড়ি। তো তানভীরের নানা বাড়িতে একবার একটা অনুষ্ঠান হল, 1997 সালের কথা। তো তানভীরের নানা তার মেয়েকে, মেয়ের জামাইকে দাওয়াত করলেন, তার সর্বশেষ যেই মেয়ের বিয়ে হয়েছে তার জামাই, এবং সেই মেয়ে এবং মেয়ের জামাইকে আনলেন দাওয়াত দিয়ে, এবং সাথে অন্য মেয়েদেরকেও দাওয়াত দিলেন। তো বাড়িতে বেশ উৎসব মুখর একটা পরিবেশ, সবাই আসছে। তো এই উৎসব মুখর পরিবেশে সবচাইতে আনন্দে আছে বাচ্চারা, মানে বাচ্চা এবং কিশোর কিশোরী যারা ছিল সব কাজিনরা, তারা একত্র হতে পারছে এবং তারা একসাথে টাইম কাটাতে পারতেছে। অনেকদিন পর একসাথে সবাই গল্প গুজব আড্ডা হচ্ছে তাদের মধ্যে, মানে বয়স অনুযায়ী আর কি, এক একটা ব্যাচে ভাগ হয়ে গেছে। তো তানভীর কিন্তু তখন অনেক ছোট, মানে একেবারেই ছোট, সে এগুলো তার রিকল করার মতো অবস্থায় নেই, সেই ঘটনাটা শুনছে তার বড় বোন জান্নাতের কাছ থেকে। তো যাই হোক, সবাই এরকম করতেছে। তো তানভীর তার এক কাজিনের নাম লিখছে, মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি ওই নামগুলো ইউজ করতেছি না, আমরা এখানে সেটাকে ডিফারেন্ট করে দিই, ছদ্মনাম দিচ্ছি। তো তানভীরের এক কাজিন ছিল, নাম হচ্ছে রাফাত। তো রাফাত দেখতে মাশাল্লাহ বাচ্চা হিসেবে অনেক সুন্দর ছিল, কিশোর বয়সে সে। তো তাকে তার মা সবসময় আগলে রাখত এই সুন্দর দেখে, কারণ মানুষজন বলতো নজর লাগবে ইত্যাদি ইত্যাদি। আরো মানে তখনকার সময় কিন্তু আর একটু যারা মানে শহরের বাইরে থাকত তাদের মধ্যে কিন্তু অনেক কিছু প্রচলিত ছিল, সুপারস্টিশনস এইসব, আর এমনিও ধর্মীয়ভাবে বলা হয় যে মানুষের নজর কিন্তু লাগে, ইভেল আই যেটা। তো এটাই শুনে তানভীরের খালা খুব আগলে রাখত রাফাতকে, তিনি সবসময় ছেলেকে একটু আগলে রাখতেন। এখন যেহেতু নানা বাড়ি আসছে তো খুব আনন্দের ব্যাপার, সব কাজিনদের সাথে খেলতেছে, তো খেলাধুলা হচ্ছে, বেশ বিজি টাইম যাচ্ছে। তো বিকালের দিকে, পড়ন্ত বিকেল, তখন এই রাফাত আর অন্যান্য ওই সমবয়সী যারা কাজিন আছে তারা খেলতে খেলতে একেবারে চলে গেল নিজেদের উঠোন থেকে বাইরে, একেবারে জমিদার বাড়ির যে আঙিনাটাতে, সেখানে যে খেলতে। এখন তাদের কি খেলাধুলা হবে, বিভিন্ন রকমের খেলা হয়, বাচ্চাদের তো এই কিশোর বয়সে বিভিন্ন রকমের খেলা হয়, বরফ পানি, কানামাছি, তারপর এই লুকোচুরি খেলা, এটা তো লুকোচুরি খেলার কথা তারা প্ল্যান করল। তো যখন বলতেছে যে আয় আমরা লুকোচুরি খেলি, কেন জানি তাদের কাছে মনে হলো, মানে বাচ্চারাই পরবর্তীতে এটা বলছে যে তাদের কাছে কেন জানি মনে হয়েছে যে চারিপাশটা কেমন জানি আনন্দমুখর হয়ে উঠছে। এটা তাদের কাছে ফিল হয়েছে, তাদের সবার মনে বেশ এই খেলাটার কথা যখন উঠল যে আমরা লুকোচুরি খেলি, মনে হলো যে তাদের মনের মধ্যে একটা আনন্দ বয়ে গেল। এবং এটা কেন হলো তারা কিন্তু বুঝতে পারেনি। তারা বলছে যে ওই সময় আমরা যখন এই লুকোচুরি খেলার প্ল্যান করলাম, কেমন জানি মনে হলো যে পুরো এই কম্পাউন্ডটাই তাদেরকে মানে আগ্রহ যোগালো এটা খেলার জন্য। কেমন জানি মানে এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তো প্ল্যান হলো যে যেটা হয় লুকোচুরি খেলায় টিলো এক্সপ্রেস, যেটাকে আমরা ছোটবেলায় আমরা ঢাকায় বলতাম টিলো এক্সপ্রেস। তো একজন গিয়ে ফার্স্টে তারা নিজেরা নিজেরা একটা বেট করবে, এটার মধ্যে একজন হবে হারবে যে তাকে বলে চোর খেলার মধ্যে। তো সে গিয়ে যেটা করতে হয় চোখ বন্ধ করে কোথাও গুনতে হবে, এক থেকে দশ বা এক থেকে বিশ এরকম গোনার সিস্টেম থাকে। তো সে গুনবে, সে গোনার পরে সবাই এর মধ্যে লুকোবে এবং লুকোনোর পরে সে খুঁজে বের করবে। তার যখন গোনা শেষ হবে, সে যখন গুনতে থাকবে তখন কিন্তু সবাই লুকোনো শুরু করবে এদিক ওদিক। আর তার যখন গোনা শেষ হবে তখন সে শুরু করবে খোঁজা, খুঁজে বের করবে এক একজনকে। যখন সে ফাইন্ড আউট করবে তখন কিন্তু এক একজন ধরা খেয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু তার সবাইকে খুঁজে বের করতে হবে। এই খেলার নিয়ম আপনারা অনেকেই খেলেছেন, এটা এটাই ছিল সেই টিলো এক্সপ্রেস খেলার নিয়ম। এবং এরকমই তারাও করল। তো সেই বেট হলো, তো বেটের মধ্যে হেরে গেল হচ্ছে সেই রাফাত। রাফাত দেখা গেল যে ওই সেই বারবার মানে বিভিন্ন আউট হয়ে যাচ্ছে, তার মধ্যে সেই হলো শেষ পর্যন্ত চোর। তো রাফাত যখন চোর হয়েছে মানে তাকে খুঁজতে হবে সবাইকে। তো বলল যে ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে এখানে চোখ মানে উঠোনের মধ্যে চোখ বন্ধ করে লাভ নাই, তুমি দেখবা। তো সে বলছে না আমি দেখবো না, কিন্তু ওনারা বলছে না তুমি দেখবা, এটা বিশ্বাস করি না আমরা। তুমি এখানে যাও, ওই যে একটা ঘর আছে, ওই যে কর্নারের দিকে একটা ঘর আছে। বাচ্চারা সবাই কিন্তু এই বাসা সম্বন্ধে বাচ্চাদের মধ্যে কিন্তু ধারণা কম, তারা জানে পুরো বাড়ি জমিদার বাড়ি, তাদের পূর্বপুরুষদের এখানে বাড়ি ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কিন্তু ভৌতিক ব্যাপারটা এত এইভাবে অনুধাবন করে নাই। তো তারা বললো যে ওই কর্নারের রুমটায় তুমি যে ওইখানে ভিতর থেকে গুনবা, সাউন্ড করবা, এর মধ্যে আমরা পলাবো বিভিন্ন জায়গায়। ঠিক আছে, রাফাতকে পাঠায় দেওয়া হলো কর্নারের রুমে, রাফাত চলে গেল। তো রাফাত যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিল, পেছন ফিরে তাকাচ্ছিল বারবার সবার দিকে, এইভাবে তাকাস কেন, বলে যে না ওই রুমের মধ্যে কে আছে কিচ্ছু নেই, যা গুন, তুই গুনবি চুপচাপ, আর তাকাবি না কিন্তু এদিকে। তো যাই হোক, রাফাত আস্তে আস্তে উঠে গেল। বাসাটা তো এরকম যে কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তারপর একটা করিডোর, করিডোর দিয়ে রাফাত একলা একলা গেছে যে ওই ঘরের সামনে দাঁড়াইছে। ঘরটা তার কাছে দেখে একটু ভয় লাগতেছিল রাফাতের কাছে, কারণ দরজাটা খোলা এরকম মেলা, কিন্তু ভেতরে কেমন জানি একটা অন্ধকার গোমট এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে, এরকম রাফাতের ফিল হচ্ছিল। তো এইসব জিনিস কিন্তু পরে রাফাত বলছে, মানে রাফাতের মুখের ভাষ্য এগুলা। তার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে, তাকে মানে সে গেলে দেখতে পাবে। তো সে ইতস্তত করতেছে, আবার তাকালো বাইরে, আবার তার কাজিনরা হাত দিয়ে দেখাচ্ছে তাকে ভিতরে যেতে। তো রাফাত মানে কিছু চিন্তা না করে ঢুকে গেল রুমে। তো রুমটা অন্ধকার, আলো আধারিত ভরা। তো সে এক পাশে গিয়ে গোনা শুরু করলো, এক দুই, দেয়ালের দিকে তাকায়। আর সে অনেস্ট ছিল, সে দেখবে না, মানে ওই সময় বাচ্চারা আসলে অনেস্টই থাকে, খুব কম বাচ্চাই আছে যে চুরি করে দেখে। তো যাই হোক, এরকম গোনা শুরু করলো, এক দুই তিন এরকম গুনতেছে। তো এর মধ্যে সবাই পলানো শুরু করলো, সবাই যখন লুকানো শুরু করছে সবাই লুকা যাচ্ছে। তো এরকম ছয় সাত, তার দশ পর্যন্ত গোনার কথা আর কি, দশের মধ্যে লুকাইতে হবে, তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং ছিল দশ গোনার মধ্যে লুকাইতে হবে। ওই টাইমটা আসলে এক্সটেন্ড হয় যে মানুষ কে কত দূর পর্যন্ত যেতে পারবে, প্যারামিটার বলে দেয় যে এই এতটুকুর মধ্যে লুকাইতে হবে। তো ওদের প্যারামিটার ছোট ছিল, দশ পর্যন্ত গোনার কথা। তো সে যখন এক দুই তিন করে ছয় না সাতে, একটু সময় নিয়ে নিয়ে গোনে, ছয় বা সাতের পরে কিন্তু কেউ আর তার এই কল শুনে নেই। তো যাই হোক, সবাই লুকায় পড়ছে এর মধ্যে বিভিন্ন জায়গায়, লুকায় বলতেছে নিজেরা নিজেরা, মানে যে যার মতো ভাবতেছে। আবার অনেক সময় টিম করেও লুকায়, দুইজন একসাথে লুকায় এরকম আছে। তো তখন তারা বলতেছে যে তো দুষ্ট, ও দশ গুনল না, এরপর চুপ করে আছে, ও নিশ্চয়ই এরপরই বের হয়ে গেছে রুম থেকে দেখতেছে। তো সবাই ঘাপটি মেরে আছে নিজের মতো। এর মধ্যে অনেক সময় পার হয়ে যাচ্ছে, তোরা কিন্তু পড়ন্ত বিকালের দিকে খেলা শুরু করছিল। তো লুকায় থাকতে থাকতে একসময় ধৈর্যচ্যুতি ঘটলো এদের, কারণ বুঝতেছে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় লুকাইছে ওই বাড়ির, সেই পুরনো জমিদার বাড়ির, কেউ এই দেয়ালের পেছনে, কেউ অন্য রুমের কর্নারে, এরকম। তো ওদের মধ্যে একজন বেশ ভয় পাওয়া শুরু করলো, সে মানে একা লুকাইছিল একদম এই পাশের একটা ঘরে। এবং সে এখান থেকে দেখতেছিল যে আলো কমে যাচ্ছে এবং অনেক সময় গেছে, কিন্তু কেউ কিন্তু বের হয়ে আসতেছে না। তো ও আসলে ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে ওর কাছে কেন জানি মনে হলো তার রুমের মধ্যে কেউ আছে, মানে মানে তার সে যে রুমের মধ্যে আছে কেউ একজন আছে। এবং একসময় সে শুনলো চাপা একটা হাসির শব্দ, মনে হচ্ছে ভারী কোন কণ্ঠে কেউ চাপা হাসি দিছে, বড়রা ছোটদের দুষ্টুমি দেখলে যেভাবে হাসে ওরকম। তো সে এরকম কেঁপে উঠছে, কেঁপে উঠে পিছনে তাকাইছে, তার কাছে মনে হচ্ছে যে অন্ধকার কোনটা, মানে ঘরের যে কোনাটা একদম কর্নার, দুই দেয়াল যেখানে মিশছে ওই কর্নারে অন্ধকারের মধ্যে কেউ বসে আছে এরকম মনে হচ্ছে। সে দেখতে পাচ্ছে না কিন্তু তার কাছে মনে হচ্ছে। তো ভয় পাইছে সে তাড়াতাড়ি বের হয়ে আসছে, কারণ সে চিন্তা করছে যে আমি ধরা পড়লে পড়বো, অসুবিধা নাই, আর বাইরে তো অন্ধকার, মানে তখন অলরেডি মানে আলো একদম পড়ে গেছে, মানে যেই সময়টা মানে গধূলির সময় যেটাকে বলে এরকম সময় হয়ে গেছে। তো সে বেরোয় আসছে, বেরোয় এসে দেখতেছে কেউ নাই, পুরো খালি, করিডোর খা খা করতেছে, এই পাশে ওই পাশে উঠান খালি। তো সে সবার নাম ধরে ডাকা শুরু করলো, এই অমুক অমুক বেরোয় আসো, ওর তো কোনো খবর নাই, রাফাত কাউরে খুঁজতেছে না, কি ব্যাপার, কাউরে তো ধরলো না এতক্ষণ, এতক্ষণ হয়ে গেছে। তো সে যখন চিল্লাইতেছে কর্নারে, তারপর দেখলো যে কয়েকজন বের হয়ে আসছে, পুরো এই দেয়ালের এই পাশ থেকে ওইখান থেকে কয়েকজন আসছে। তো তারা সবাই মিলে আবার গেল ওই তাদের ওই বিল্ডিং এর পিছনে, দেখলো যে ওরা দুই তিনজন ছিল, তারা দুইজন মানে তারা ব্যস্ত হয়ে গেছে, লুকায় ছিল গাছের পিছনে, কিন্তু বের হয়ে আসলো। বের হয়ে আসার পরলো যে কি হয়েছে, মানে বলে যে রাফাত তো দেখতেছি না, কাউরেই তো খুঁজে নেই, কোথায় তোমরা কেউ দেখছো রাফাতকে, বলে না, বলে এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবাই যখন একসাথে হয়েছে, পাঁচ সাতজন ছেলে, তো তাদের মধ্যে থেকে আরো একজনকে পাইতেছে না তারা, সে কোথায়, তো ওকে খুঁজতে খুঁজতে তারা ওই পুরো যে জমিদার বাড়ির কম্পাউন্ডের পিছন দিকে চলে গেছে। এটি কিন্তু অন্ধকার খুব দ্রুত নেমে আসতেছে, তো দিয়ে দেখতেছে ওইখানে মানে ওরা দেখতেছে যে কবরস্থান এখানে শুরু হয়েছে। তো কবরস্থানে ওখানে গিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, ওর নাম ধরে, রাফাতের নাম ধরে, দুজনের নাম ধরে ডাকতেছে। তো দেখা গেল যে দুই তিনবার ডাকার পর একসাথে ডাকতেছে, তো ওই ছেলেটা বের হয়ে আসছে, সে বের হয়ে আসছে একদম তার মানে মনে হচ্ছে ঘুম ঘুম। তো ওর বলতে হাত দিয়ে ডাকছে, এদিকে আসো তাড়াতাড়ি। তা আসলো, আসার পক্ষে কি হয়েছে তোমার, বলে আমি তো প্রায় ঘুমাই গেছিলাম এখানে, কোথায়, বলে ওই যে ওই কবরের পিছনে, কবরটার পিছনে লুকায়, বলে এটা কোনো কথা নাকি, তুমি কেন ওইদিকে লুকাইছো, বলে যে আমি বসে আছি লুকায় থাকতে থাকতে, তোমার তো কবরস্থানে কেন গেছে দূর, আমার যাতে খুঁজে না পায়, যাক রাফাতকে তো পাইতেছি না। তো যাই হোক সবাই মিলে আসছে, এখন অনেকক্ষণ তারা রাফাত ডাকাডাকি করলে এর মধ্যে কোনো অন্ধকার হয়ে গেছে। তো তারা আর দূরে গেল না, একেবারে বাসায় চলে আসলো, এসে বাসায় এসে সবাইকে বলতেছে যে এরকম আমরা রাফাতকে খুঁজে পাইতেছি না, কি হয়েছে। তখন জিজ্ঞেস করলো, রাফাতের মা আসছে দৌড় দিয়ে, কি হয়েছে, বললো যে এরকম টিলো স্পেস খেলতেছিলাম, রাফাত তো হাঁটছে, চোর হয়েছে, ও গুনতেছিল, তারপর আরও আছে না, কোথাও নাই, বলে কোথায় গুনতেছিল, রাফাতের মা বলে যে বলতেছে কোথায়, বলে ওই যে ওই রুমে। তো তিনি যখন শুনছে ওই রুমের কথা, তখন নাকি তিনি সাথে সাথে মূর্ছা গেছেন, মানে একদম পড়ে গেছেন। তো অন্যান্য মুরব্বীরা এসে ধরছে তাড়াতাড়ি, তা জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে, তাকে তার বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে এরকম এরকম রাফাত। তো তারা হচ্ছে রাগ করে উঠলো, বলে তোদের কে বলছে ওখানে যাইতে, আর ওইখানে কেন পাঠাইছিস ওই রুমে, ওই রুমে কেন পাঠাইছিস, তখন আমরা কি জানি ওই রুমে কি পাঠাইছি। এদের মধ্যে তারা সুন্দর শুনতেছে যে নিজেদের মধ্যে কথা বলা বলে মাস্টার সাহেব, মাস্টার সাহেব শুনতেছে। তো মাস্টার সাহেব শুনে তারা বলছে কি মাস্টার সাহেব কি, তাহলে আচ্ছা বাচ্চাদেরকে বলো না সরানো এখানে, তো সরাই নিল। তো যাই হোক এটা ব্যাপারটা হচ্ছে যে ওইখানে একজন টিচার থাকতো। তো ওই টিচার পরবর্তীতে কোনো একটা কারণে কোনো কারণে তাকে ওখানে শাস্তি দেওয়া হয়েছিল জমিদার বাড়িতে, এবং অনেকেই মনে করত যে ওই টিচারের যে প্রেতাত্মা সেখানে আছে সেটা অনেকে বিশ্বাস করত। এবং কিন্তু সত্যিকার অর্থে যারা এখানকার যারা হুজুর ছিলেন তারা বলছেন যে এটা আসলে জিন, এটা কোনো প্রেতাত্মা না, এই টুকিটাকি যে মানুষকে দেখা দেয় ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জিন, এটা কোনো মাস্টারের আত্মা না বা টিচারের আত্মা না। কিন্তু মানুষ কিন্তু মনে করত, অনেকে এরকম মনে করত, কারণ ওই যে টিচারের মতো সেজে বা টিচার অনেকে ফিল করত যে ওখানে হাঁটা চলা করতেছে, বা ঘরের মধ্যে থেকে টিচারের কণ্ঠ শুনত গেলে অনেকে বাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ করে, মানে একলা ভর দুপুরে মানুষ যাচ্ছে, কেউ শুনতেছে যে ভেতর থেকে টিচার কথা বলতেছে বা পড়া বুঝাচ্ছে কাউকে, এরকম গিয়ে দেখত নাই, আবার অনেকে এরকম শুনত। তো যাই হোক, তো এরকম কথাবার্তা হচ্ছে বাসার মধ্যে কই গেল। তো যেহেতু এখানে ওই রুমের মধ্যে ঢুকেই সেই হয়েছে, যারা বড় মানুষ মুরব্বী তারা ওখানে বেরোলো, বেরোয় যে একেবারে রাতের বেলা, তখন ওই জমিদার বাড়ির ওই বিল্ডিং এর মধ্যে তো তখন কারেন্ট ছিল না, কারণ ওইটা একেবারে ই অংশ, ওখানে মানুষ থাকে না, কিভাবে যাবে। তো বাসার থেকে হারিকেন, টর্চ লাইট এগুলো নিয়ে গেল, গিয়ে পুরো ওই জায়গায় সার্চ করলো, দেখলো যে ওই রুমের মধ্যে কেউ নাই, পুরো রুম ফাঁকা, মানে রুম ফাঁকা, খাঁকা করতেছে, রুমের মধ্যে কেউ নাই। পুরা খুঁজলো, উপরতলা খুঁজলো, নিচতলা খুঁজলো, আর রাফাতের নাম ধরে রাখলো, নাই, একদম নাই। তো রাফাতের নানাও তো পাগল হয়ে গেছে, তার মা তো একবার ওই যে মূর্ছা গেছে, তারপর পানি দিয়ে তার হুশ আনছে, সে প্রলাপ বকতেছে ছেলের জন্য। সবাই খুব টেন্সড, কি করবে বুঝতে পারতেছে না, চিন্তা করতেছে যে থানায় খবর দিয়ে পুলিশকে বলবে নাকি যে এখানে ছেলেকে পাচ্ছে না। তো পুলিশও মানুষকে শান্ত 24 ঘন্টা সময় নেয় মিসিং পার্সন ধরতে, কিন্তু তারপর এখানে যে ছোট বাচ্চা এই জন্য চিন্তা করছে, এবং তানবীরের নানারও মোটামুটি প্রভাব ছিল সেখানে, প্রভাবশালী মানুষ, তো যিনি চিন্তা করছেন যে থানায় বলবেন, প্রিপারেশন নিছে বাসার থেকে মানুষ পাঠাইছেন থানায় যে বলতে যে ছেলে এখান থেকে হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। তো বাসার মানুষ গেছে থানায় খবর দিতে, আর মসজিদেও খবর পাঠিয়েছেন হুজুরকে আনতে। তো যাই হোক, এর মাঝে আসলো দারোগা সাহেব, আসার আগেই হুজুর আসলো, এসে হুজুর আরেকজনকে সাথে ওনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছে, আনার পর বলল যে এরকম এরকম ব্যাপার, হুজুর ছেলেকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো হুজুর বলল ঠিক আছে আমার সাথে আরো মানুষ আসেন, তানবীরের নানা সহ মামারা এবং সবাই মিলে গেল, মহিলাদেরকে বললো যে খবরদার যেতে না ওইখানে, বাচ্চাদেরকে বাসায় থাকতে বললো, বাচ্চারা যেন ওইখানে না আসে। তো তারা হেঁটে গেলেন, ফার্স্টে পুরো কম্পাউন্ড একবার ঘুরলেন, হুজুর চোখ বন্ধ করে করে দাঁড়ায় দোয়া পড়তেছেন, তারপর সেই কবরস্থানের ওদিক দিয়ে যাচ্ছেন। তো সবার হাতেই এই আলো, হারিকেন, লণ্ঠন ইত্যাদি নিয়ে যাচ্ছেন তারা, প্রায় 5-7 জন মানুষ, লাঠি আছে হাতে। তো এরকম যে যখন পুরো কবরস্থানটাকে তারা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, তো কবরস্থানে এক জায়গায় দেখলেন যে বিড়ালটা বসে আছে একটা কবরের পাশে, এরকম বেশ বড় বিড়াল। তো ওরা সবাই কিন্তু আসছে, এতগুলো মানুষ দেখে কিন্তু বিড়ালটা ওখান থেকে সরে নাই, তার চোখ জল জল করতেছে। তো হুজুর সবাইকে হাত দিয়ে এরকম দাঁড়া করায় কাছে যে মানে বিড়ালটা থেকে বেশ কাছাকাছি দূরে যেয়ে তিনি দোয়া পড়তেছেন, চোখ বন্ধ করে দোয়া পড়তেছেন। তো বেশ অনেকক্ষণ দোয়া পড়ছেন, দোয়া পড়ার পর হুজুর বলতেছে তোমরা আসো। তারা সবাই হাঁটা দিল কবরস্থান থেকে বের হয়ে, বিড়াল কিন্তু ওখান থেকে সরলো না, বিড়ালটা কিন্তু ওখানেই বসে আছে। নর্মালি কিন্তু মানে যে কোনো বিড়াল এরকম সিচুয়েশনে থাকেই না এতগুলো মানুষের জন্য। তো যাই হোক, তারা কবরস্থান থেকে বের হয়ে ওই রাস্তা ধরে মানে একেবারে অন্ধকার রাস্তা, ওইটা ধরে ওই সেই হারিকেনের আলোতে যা দেখা যাচ্ছে, লণ্ঠন হারিকেন এগুলোর আলোতে একেবারে হাঁটতে হাঁটতে হুজুর সবাইকে লিড দিয়ে নিয়ে গেলেন একেবারে পুকুরের পাশে। পুকুর কিন্তু একদম নিস্তব্ধ, গাছের পাতাগুলো নড়তেছে, এবং এর মাঝে বেশ মানে মেঘলা হয়ে গেছে আকাশ, মেঘ ডাকা শুরু হয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে, এবং এর মাঝে আকাশে বিজলিও চমকাইল কয়েকবার। তো হুজুর ওখানে দাঁড়িয়ে নাকি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, বিশেষ কোন দোয়া তিনি পড়া শুরু করলেন। তো যখন পড়তেছেন ওনার সাথে হাফেজ সাহেবকে তিনি বলছেন এখানে একই সাথে পড়তে আর কি, তো দুজন মিলে পড়তেছেন। তো একটু পরে খুব আশ্চর্যজনক ভাবে আবহাওয়াটা বেশ চেঞ্জ হয়ে গেল, ওইখানে মনে হচ্ছে যে একবারে ঝড় বৃষ্টি এখনই আসবে এরকম অবস্থা, আকাশ ঘুম ঘুম বেশি করা শুরু করলো, মনে হলো যে মেঘগুলা একত্রিত হয়ে যাচ্ছে ওই জায়গায়, এবং হুজুরের সেই তেলাওয়াত আরো জোরে হচ্ছে, মানে আরো আরো উচ্চস্বরে করতেছেন তিনি। এই সময় হঠাৎ করে দেখলেন যে আকাশ থেকে মনে হল একটা মানে একেবারে বিদ্যুতের মতো এসে, ওইখানে তাল গাছ ছিল তিনটা, ওই তাল গাছের গোড়ার মধ্যে টাম করে পড়লো এই বাজের মতো, এবং ওই গোড়ার মধ্যে আগুন ধরে গেল তাল গাছের গোড়ায়, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, আর তারপরে ধপ করে পানিতে কিছু একটা পড়লো উপর থেকে এসে বেশ জোরে, মনে হলো যে একটা বেশ জোরে একটা মানুষের মতো এসে ধপ ঝপ করে পানিতে পড়ছে, পানি একবারে ছিটকায় উঠছে উপর থেকে পুকুরে। তো পড়ছে যে তখন তারা খেয়াল করছে যে পানিতে পড়ছে সে হাত দিয়ে এরকম করে পানি নাড়াচ্ছে, মানে হাবুডুবু খেতেছে, পানিতে ডুবে যাবে। তো সবাই বুঝলো মানে পরিবারের সবাই বুঝলো এটা রাফাত পড়ছে উপর থেকে কোনো জায়গা থেকে, কোনো তাল গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে ওখানে তাকে ফেলা হয়েছে, মানে উপর থেকে ফেলা হয়েছে রাফাতকে পানির মধ্যে, সে ডুবে যাচ্ছে ওখানে, সে হাত পা নাড়তেছে ডুবে যাচ্ছে আর কি। তো এই সময় রাফাতের মামা এক সেকেন্ডে কোনো চিন্তা না করে সে তোড় দিয়ে যে স্প্রিং এর মতো লাফ দিল পুরো পুকুরের মধ্যে চাপাস করে, এবং সে সাঁতরায় যাচ্ছে। তো তিনি যখন সাঁতরায় যাচ্ছেন দেখলেন যে রাফাতের নানিও পেছন থেকে চলে আসছিল ওইখানে। তো নানি যখন চলে আসছে তখন তিনি মানে তিনিও মনে হচ্ছে যে পানিতে নেমে যাবেন এরকম আর কি। তখন ওই হুজুরের সাথে যিনি ছিলেন আরেকজন আলেম ছিলেন হাফিজ সাহেব, তিনি ওনাকে বলছেন যে খালা আপনি যান না ওখানে, আপনি যান না, এখন আপনি গেলে কিন্তু বিপদ হবে, আপনি পিছনে যান, আপনি পিছনে, আপনাকে আসছেন কেন ওইখানে, পিছনে যান, আপনি শরীর বন্ধ করেন, করে পিছনে যান, এখানে থাকেন না। তাই বলে তিনি চুপ করে আসেন। তো একটু পরে দেখলো যে সাঁতরায় খুব দ্রুত রাফাতের মামা বা তানবীরের মামা সাঁতরায় দ্রুত চলে গেলেন ওইখানে, গিয়ে রাফাতকে ধরলেন, মানে সে ডুবে গেছিল তিনিও ডুব দিয়ে ধরলেন, ধরে তারপর তিনি মানে টেনে নিয়ে আসতেছেন, মানে ডুবন্ত মানুষকে যেভাবে টেনে আনে ধরে, তো এনে একদম পাড়ে উঠছেন, হাঁপাচ্ছেন, টেনেট উড়াইছেন, দেখছেন যে আসলে রাফাতি ওখানে পড়ছিল। তো তাকে তুলে ধরে এরকম করে পরে নিয়ে আসা হলো। আনার পর বুঝতে হচ্ছে যে তার হার্টবিট আছে, মানে সে শ্বাস নিচ্ছে কিন্তু অচেতন। তো ওই অবস্থায় হুজুর বললেন যে নিয়ে আসেন তাড়াতাড়ি। তো যখন তারা আসতেছে ওই রাস্তা ধরে একদম কবরস্থানের পাশ থেকে, তখন কিন্তু কবরস্থানের মধ্যে মনে হচ্ছে কারা কানা ঘুষা করতেছে, কথা বলতেছে, এরকম একটা অবস্থা, মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা। মনে হচ্ছে সেখানে মানুষজন কিছু কথা বলতেছে, মানে নিজেদের নিজেদের মধ্যে, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। মানে এরকম মনে হচ্ছে কবরস্থানের পাশে, এবং যারা গেছিল সবাই ভয় পেয়ে গেছে, সবার গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে হাতের যে হারিকেন লন্ঠনে আলো তো খুব দূরে যায় না, ছড়ায় না বেশ, এর মাঝে কবরস্থান, এখানে প্রাচীন কবরস্থান, এখানে কেউ থাকে না, সেখানে মনে হচ্ছে মানুষজন গুঞ্জন করে কথা বলতেছেন একজন আরেকজনের সাথে, কানা ঘুষা করতেছে এরকম। তো যাই হোক, তো মোটামুটি তারা ওই জায়গাটা পার হয়ে গেল, পার হয়ে কবরস্থান পার হয়ে একদম চলে আসলো তাদের বাড়ির উঠানে। উঠানে এনে বারান্দায় রাফাতকে শোয়ানো হলো, শোয়ায় তাড়াতাড়ি তার পানি যতটুকু তার পেটে ঢুকছিল বের করা হলো, এবং সে বের করে দিল, কাছ থেকে সব পানি বের করে দিল। তো তারপরে হুজুর বললেন যে শরীর মুছায় দেন তাড়াতাড়ি, তয়লা এনে মুছানো হলো, এবং তিনি তখন ওখানে বসে দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে 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 তিনি বললেন যে ছেলেকে তো রুকাইয়া করতে হবে, ওকে নিয়ে গেছিল, খারাপ জিন নিয়ে গেছিল, তো ওকে আমি রুকাইয়া করব, আপনারা মহিলারা কেউ আসবেন না, আমরা নিয়ে বসি একটু ক্লোজ এনভায়রনমেন্ট। এর মধ্যে কিন্তু বেশ ঝড় বৃষ্টি বাতাস শুরু হয়ে গেছে বাইরে, এবং বৃষ্টিরও কিছু ফোঁটা পড়তেছে। তো এই অবস্থায় হুজুর নিয়ে গেলেন ভেতরের রুমে, নিয়ে যেয়ে তিনি রুকাইয়া শুরু করলেন, দোয়া পড়তেছেন দোয়া পড়তেছেন, ঘরের বসে বাতি নিভাইতে জাস্ট মোমবাতি জ্বালায় রাখছেন। এই সময় দেখা গেল যে রাফাত কথা বলা শুরু করলো ভারী গলায়, বেশ ভারী গলায়, মানে এটা ওর মানে কণ্ঠে যতটুকু মানে জোর করে ইলাস্ট্রেট করে মোটা করে দেওয়া যায় একটা কিশোরের কণ্ঠ সেরকম ভাবে, এবং উঠে বসলে একদম উঠে বসে কথা বলতেছে, তো এরকম করে সোজা উঠে বসে কথা বলতেছে। তো হুজুর তখন জিজ্ঞেস করলো যে এই ছেলেকে কেন ধরছিলি, কোথায় নিয়ে গেছিলি? বললো তো নিয়ে যাইতাম, আপনি তো টানায় আনলেন আমারে, আমি তো ওরে নিয়ে চলে যেতাম এখান থেকে। বলে কেন? কয়ে ওর পরিবারে পূর্বপুরুষ আমার উপর অনেক অত্যাচার করছে, ওরে ছাড়ব না। তখন হুজুর বলল যে চুপ থাক বেয়াদব, মৃত্যুক থাকার কিসের তোর উপর অত্যাচার করছে, তুই কে? তখন সেই ওই টিচারের নাম বলল, না তুই কোনই না, তুই কারো আত্মা না, তুই জিন, তোর নাম বল। তখন তিনি বকা দিয়ে বলছে, তখন নাকি সেই জিনটা মানে উনি তখন সাথে বলার সাথে সাথে দোয়া পড়ছেন, হুজুর দোয়া পড়ছে, সুরা পড়ে মানে বিশেষ আয়াত পড়ে ই করছে, তখন সাথে সাথে নাকি মানে চিৎকার করছে, চলে যাচ্ছে, উড়ে যেতেছে আমার। তখন নাকি সে বলল যে আমার নাম অমুক, বলে তুই কি করস, তুই এখানে ফুলারে নিছস কেন? তখন বলছে বলে লয়ে যাবো, কেন নিয়ে যাবি তুই, তোর পূর্বপুরুষ অনেকেই করছে। আবার তিনি দোয়া পড়ে ই করলেন, বলে এই ছেলের কি হয়েছে, এই ছেলের সাথে তুই কেন এরম করতেছিস, ছাড় ওরা ছেড়ে এখনই চলে যাবে, কখন আসবি না, ওরা নিয়ে গেছে সে জন্য তোর শাস্তি দেবো এখন। তাই বলে হুজুরি করলেন, এবং তিনি আরো আমল করা শুরু করলেন। এক পর্যায়ে নাকি বসে যায় ছেড়ে দিয়েছি। তো বলছে কি হয়েছিল, তুই কি লেগে ধরছিস তোরে? কয় যে আমি ওই রুমে থাকি, আমি ওইখানে থাকি, ওই বাসার মধ্যে ঘোরাঘুরি করি, কে পোলা ওই সময় ঢুকছে ওইখানে, ঢুকে আমার পাশ দিয়ে গেছে, এবং আমার তখন নজর পড়ছে ওর উপরে, আর আমার নজর খুব খারাপ, আমার নজর কার উপর পড়লে আমি তারে লয়ে যাই। যাই হোক, অনেক তাকে তখন ওই হুজুর অনেক মানে তাকে বিভিন্ন রকমের দোয়া পড়ে সালা দিলেন, বুঝাইলেন যে এগুলো করবি না, এই সেই অনেক কিছু বললেন যেটা করে আর কি জিন ছাড়ানোর সময়। তো তিনি এই টোটাল পারফর্ম করে, তার যে রুকাইয়া পারফর্ম করার পরে দেখা গেল এক সময় ওই জিনিসটা রাজি হলো, চলে যাবে এখান থেকে, কারণ হুজুর তাকে হুমকি দিচ্ছে যে তাকে শাস্তি দিবে, আটকায় রাখবে। তো এক পর্যায়ে সে ছেড়ে দিল, রাফাতকে ছেড়ে দিল, রাফাত ধাপ করে পড়ে গেল। তো হুজুর সাথে সাথে বলল যে আপনারা ই নিয়ে আসেন, তেল নিয়ে আসেন। তো দেখা গেল যে বাসায় সরিষার তেল ছিল, সরিষার তেল আনছে, তিনি দোয়া পড়ে ফু দিয়ে সে সরিষার তেল মালিশ করে দিলেন হাতে পায়ে ছেলেটার, আর বলল যে ওর কিন্তু জ্বর আসবে, কষ্ট হবে, কারণ ওর উপরে এই জিন আসর করছিল, ওকে নিয়ে গেছিল। কতদূর নিয়েছিল বলা যায় না, জিনটা তো চলে অন্যভাবে, ওরা তো মানুষের মতো না, অন্য ডিমেনশনে, এবং আমি ওই সময় আমল করে ওকে ওখান থেকে আনাইছি। তো হুজুর বলল যে কি হয়েছিল জিনিসটা, তিনি শুনছেন হুজুরের কাছে, ওনার আরো ই ছিল, জিন ই ছিল সাথে, হুজুরের কাছে আসতো যারা, তো বলছে যে এর মধ্যে জিনদের সহায়তা নিয়েছেন তিনি এটা আনানোর জন্য। তো ওদের মধ্যে বলছে যে ওই রাফাত নাকি ওখানে ঢুকে যখন গুনতেছিল তখন নাকি ওই জিনটা ওখানে ঘুরতেছিল ওই জায়গা দিয়ে, এবং এমন একটা সময় যে সময়টা আসলে খুব মানে সেই মাগরিব আসন্ন কাছাকাছি একটা সময়, পড়ন্ত বেলায় সময়, এবং তার খুব ভালো একটা সুবিধা হয়েছে এবং রাফাতের উপর তার নজর পড়ছে, এই ছেলেকে সে নিয়ে যেতে চাইছে। এবং ওইটা অনেক সময় তাদের শত্রুতা থাকে কোনো পরিবারের সাথে, দেখা গেছে যে আমাদের দেশে যখন মানুষজন এসে বাড়িঘর কিনছে বা জমি জমা নিয়ে যা থাকা শুরু করছে তখন কিন্তু জঙ্গল পরিষ্কার করছে অনেক জায়গা, অনেক জায়গায় দেখা গেছে যে ওদের আবাসস্থল ছিল সেটাও কিন্তু মানুষ পরিষ্কার করে সেখানে থাকা শুরু করছে, বাড়িঘর নির্মাণ করছে, এর জন্য তাদের সাথে একটা কনফ্লিক্ট থাকে। তো এই জিনও অনেক সিনিয়র জিন, তার সাথেও একটা কনফ্লিক্ট এদের পরিবারের ছিল, সেটার থেকে এগুলা। তো যাই হোক, এই জন্যই মানুষ অনেক সময় মনে করে যে ওইখানের মানুষ অনেকের বিশ্বাস যে মাস্টার স্যার এখানে ঘোরাঘুরি করে, তো এরকম আসলে ব্যাপারটা না। তো যাই হোক, তিনি এগুলো বলেন যে ওকে যাই হোক ছাড়ানো হয়েছে, তিনি ওই ওই যে ওখানে বিড়াল বলতেছে যে ওখানে রহস্য, উনি বলে নাই যে বিড়ালটা জিন, বাট তিনি বলছে যে ওখান থেকেই উনি জানতে পারছেন কবরস্থান থেকে যে ওকে কোথায় নিয়ে গেছে এবং কোন জায়গায় তাদের পোর্টাল দিয়ে যাচ্ছে। তো সেখানে যেই তিনি দোয়া পড়ে ই দিচ্ছেন, তার মতো চেষ্টা করছেন এবং ওকে তো দিয়ে গেল, রেখে দিয়ে গেছে। তো পরবর্তীতে হুজুর বলে যান যে রাফাতকে এখানে যে কয়দিন থাকবে সাবধানে রাখতে, এবং দোয়া দরুদ পড়ে তিনি ফু দিয়েছেন এবং বলছে যে তারপরে তার বাড়িতে গেল তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে, বেশ কিছুদিন তার উপরই করতেন। আর বলছে যে ওর দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর ভালো, ওর উপর এরকম উপরি জিনিসে নজর পড়তেই পারে, তোকে সাবধানে রাখবেন, ও যখন মোটামুটি যুবক বয়স হবে তার তখনও সাবধানে রাখবেন। তো এগুলো বলে দিয়ে গেছিল হুজুর। তো রাফাতের আম্মা সেটাই মেনে চলত এবং পরবর্তীতে রাফাতকে বেশ সাবধানে রাখত। আর ওই বাসাতে ওই ছেলেপেলেদেরকে খুব রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল ওই জায়গায় খেলতে না। তো তারপরও ছেলেপেলেরা কিন্তু ওইটা মানে ওই জানতো এইসব ঘটনা ঘটছে এবং তাদের মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করত ওই জায়গার উপরে, ছেলেপেলেরা তারপরও যেত লুকায় দেখতে এবং এরকম টুকিটাকি ব্যাপার স্যাপার ঘটতেই থাকত ওই বাসায়। ওই বাসার ওই জায়গাটা একটা হন্টেড জায়গা। যাই হোক, এই ছিল তানভীরের এই ঘটনাটা। এবং ও আচ্ছা, এখানে তানভীর বলছে যে পরবর্তীতে রাফাতের কাছে কি শোনা গেছিল, রাফাত নাকি সবাই যখন তাকে পাঠায় ওখানে সে ঘরে যে ঢুকতেছে ওই যে তার কাছে ফিল হচ্ছিল কেউ আছে ঘরের ভেতরে, সে যখন ঢুকছে ঢোকার পর নাকি তার মনে হলো যে ওই রকম ওই যে ঠিক ঘরের কর্নারে কে একজন বসে আছে, দুই দেয়াল যেখানে মিশছে সেখানে, তো সে একটু অস্বস্তি ফিল করছে। তো তারপর নাকি সে ঘুরে গোনা শুরু করছে, একটু পরে নাকি সে দেখে যে তার ঘাড়ের মধ্যে মানে তার কাঁধে কি যেন স্পর্শ করলো, তো সে তখনই কিন্তু সে গোনা থামাই দিছে। সে পিছন ফিরে তাকায় দেখে যে একটা লোক এরকম পাঞ্জাবি পরা লুঙ্গি পরা এবং কিরকম বয়স হবে, মানে বয়স হবে এরকম 50-55 বয়স এরকম একটা লোক, এবং পাজা পাঞ্জাবি পরা এবং হালকা আলো যে আসতেছে বাইরে সেটাতে যতটুকু বোঝা যাচ্ছে অন্ধকার তার চেহারা, এবং ওই যে টিচার সুলভ একটা লুক, মানে টিচাররা যেরকম থাকে সাধারণত ওই সময় যেরকম থাকতেন আর কি, যেরকম বেশভূষা নিয়ে এরকম, কিন্তু এই যে আলো আধারিতে তার চোখ দুটো জ্বলতেছে, চোখ দুটো মনে জ্বলতেছে মানে আলো বেরোচ্ছে চোখ থেকে, তো রাফাতকে নাকি এরকম ধরে রাফাতের দিকে তাকে হাসছে, তারপর রাফাতের আর কিছু মনে নাই, একেবারে সে পুরো তার হারায় গেছে, সেন্স চলে গেছে। তো এতটুকুই রাফাতের মনে আছে এবং তারপরে তার তো সেন্স ফিরছে যে তাদের বাসায়। তো এই হচ্ছে তানভীরের পাঠানো ঘটনা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমি কিন্তু এই ধরনের পুরনো জমিদার বাড়ির ঘটনাগুলো বেশ এনজয় করি। আর আপনাদেরকে আমি বলি, আমি কিন্তু এরকম দু একটা জমিদার বাড়িতে গিয়েছি দেখতে এবং আমার কাছে কিন্তু ভাইবগুলা বেশ অন্যরকম লাগছে, মানে প্রথমে ঢুকলে মনে হয় সাদা মাটা একটা বাড়ি, বেশ পুরনো জমিদার বাড়ি, হাঁটলে দেখা যাচ্ছে কম্পাউন্ড এবং দেখা যাচ্ছে ওখানে টেক কেয়ার করার জন্য কোনো মানুষ থাকে এবং যারা খুব স্বাভাবিক জীবনযাপন করে। কিন্তু বাড়িগুলো যখন ডিটেলস দেখা হয়, মানে রুমগুলোতে যখন আমি গেছি, যেসব রুম অব্যবহৃত থাকে সেই জায়গাগুলো কিন্তু একদম অন্যরকম, এবং কিছু কিছু খোলা রুমে যখন ঢুকছি সেখানে তেমন কোনো আসবাব নাই, পুরানো দু একটা আসবাব আছে এবং অন্যরকম পরিবেশ, ভেতরে গেলেই মনে হয় যে কেউ একজন লুকায় দেখতেছে, মানে খুব কিউরিয়াসলি আমার কাছে যেটা ফিল হয়েছে, এটা আমার ফিলিংস, আমার কাছে মনে হয়েছে যে কেউ লুকায় আমাকে দেখতেছে আড়াল থেকে এবং সে খুব কিউরিয়াস, সে খুব বোঝার চেষ্টা করতেছে যে মানুষটাকে। তা আমি কিন্তু সবসময় যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিছি, শরীর বন্ধ করে ঢুকছি, আর আমি যখন এরকম জায়গায় যখনই যাই আমি এই বিশ্বাস নিয়েই ঢুকি যে এখানে যদি কিছু থেকে থাকে মানে সুপার ন্যাচারাল কিছু, সেটা অবশ্যই জিন্নাত মানে জিন, এটা অন্য কিছু না, এটা করে আত্মা না, এটা আমি এই বিশ্বাসটা আমি একদম আমার রিজিড বিশ্বাস, এই বিশ্বাসকে টলানো সম্ভব না, এটা ধর্মীয় বিশ্বাস এবং এটাকে আমি ওইভাবে বিশ্বাস করে চলি। মানে আপনাকে তো একটা স্কেল দিয়ে মাপতে হবে সবকিছু। আমার বিশ্বাসের এই মাপার স্কেলটা হচ্ছে ধর্মীয় শিক্ষার থেকে, মানে ধর্মীয় ভাবে যা লেখা আছে, মানে আমার রিলিজনে যা লেখা আছে আমি সেটাকে বিশ্বাস করি, সেখানে যাই। মানে আমার রিলিজনের বিশ্বাস থেকে আমি বিশ্বাস করি, বা যেই মানুষটাই তার রিলিজনের বিশ্বাসে বিশ্বাস করে সে সেভাবে বিশ্বাস করে। তা আমার বিশ্বাসটা আমার কাছে, আমি ওরকম বিশ্বাস নিয়েই ঢুকি যেখানে জিন আছে আর কিছু নাই, আর কিছু থাকারও কথা না। মানে আমাদের বিশ্বাস অনুযায়ী যে যখন আত্মা চলে যায়, আত্মাকে নিয়ে যাওয়া হয়, তখন নেওয়ার পরে হয় ইল্লিন বা সিজিলে পাঠিয়ে দেওয়া হয়, তার কিন্তু এইভাবে ফিরে আসার কোনো ক্ষমতা নাই, কাউকে ভয় দেখানোর মতো তার কেপাবিলিটি থাকে না। আর আমি যতদূর জানি যে জিনরা যেটা করে তাদের মাঝে কিছু কাইন্ড আছে যারা অনেক পুরনো, ওই যে বললাম যে অনেক জায়গায় থাকতে থাকতে তাদের ওই জায়গার প্রতি তারা অধিকার মনে করে, অন্য কেউ যখন সেখানে আসে এবং তারা যখন ওই জায়গাটাকে অধিগ্রহণ করছে, মানে যেটা হয় যে অনেক আগের মানুষ কিন্তু এইভাবেই একটা জায়গায় বসতি স্থাপন করত, যে এসে ওই জায়গায় জঙ্গল ছিল কেটে পরিষ্কার করে ওখানে একটা জায়গা বানাতো, সেখানে তাদের মধ্যে একজন লিডার থাকতো, বাকিরা কৃষিকাজ বর্ণনা কাজ শুরু করতো এবং সেখানে ঘর ভিটা তৈরি করে থাকা শুরু করত। তো তখনকার সময় যারা জিন্না ওখানে থাকতো তারা মনে করতো তাদের স্পেসটা ইনভেড করা হচ্ছে, তো তারা তখন ওইসব জায়গায় আসা যাওয়া করতে। এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ঘটনা শুরু হয়েছে, আপনারা যারা শুনেন যে বলে যে রাতের বেলা ডেকে নিয়ে যায় বাসা থেকে, কেন হয়েছে আমাদের গ্রাম বাংলায় শোনা যায়, এটা শুধু গ্রাম বাংলা না, এটা কিন্তু আমি বিদেশেও শুনছি। মানে আমি যখন আমেরিকায় ছিলাম আমার টিনেজ বয়সে বা আরো পর পর্যন্ত যুবক বয়স পর্যন্ত, তো সেখানকার অনেক জায়গায় গিয়ে শুনছি, সেখানকার যেসব জায়গাগুলো একটু রুরাল সেসব জায়গায় যে শুনছি যে এই ধরনের ঘটনা আছে ডেকে নিয়ে যায় বাসার থেকে। আমি ওই যখন পাম বিচে ছিলাম, ওই রয়্যাল পাম বিচে একজন স্প্যানিক মানুষের কাছে শুনছি যে তার বাসার থেকে রাতের বেলা নাকি মনে হতো যে তার চাচা এসে ডাকতেছে একসি তাদেরকে, কিন্তু তার টাটা থাকতো অনেক দূরে, তখন থাকতো না, ওদেরকে চাচা এসে ডাকতেছে। এবং অনেক সময় মানে তার চাচার ডাক শুনে তার বাবা বেরিয়েছে ঘর থেকে, ঘরে যাচ্ছে কিচ্ছু নাই, আশেপাশে এরকম ঝিঝি পোকা ডাকতেছে। রয়্যাল পাম্বির যেটা জায়গাটা ছিল এটা একটা ফার্মিং এলাকা আর কি, ওয়েস্টের দিকে, মানে ফার্ম নির্ভর, তো যারা কৃষি কাজ করতো পশুপালন করতো তারা ওখানে থাকতো, যে স্প্যানিকরা অনেক বেশি থাকতো যেহেতু তারা কৃষি কাজ করতো। তো ওখানে যে সে এরকম শুনছে যে এরকম বেড়ে দেখেছে তার ভাই নাই, কিন্তু ডাকতেছে, ডাক শুনতেছে এবং দূর থেকে ডাকতেছে, তখন মানে যখন নাকি সে তার বাসার বাইরে চলে আসে দূর থেকে ডাক শুনতেছে কিন্তু তার ভাইকে দেখতেছে না। তো এই ধরনের ঘটনা কিন্তু গ্রাম বাংলায় প্রচলিত আছে। আমি আমার নানার পরিবারে শুনছি যে ওখানকার একজন পূর্বপুরুষ তাকে এরকম রাতের বেলা ডেকে নিয়ে, এটা কিন্তু একদম আমি ছোটকাল থেকে শুনতেছি ঘটনা, এবং বলতেছে যে মানুষটা খুব কাছাকাছি সময়ের, খুব দূরের মানে পূর্বপুরুষ না, কাছাকাছি পূর্বপুরুষ, যে তাকে ডেকে নিয়ে কৃষিকাজের সময় রাতের বেলা এরকম ফসলে ফসল হাল চাষ করার জন্য ডাকছে, এবং সে গেছে ভাইয়ের সাথে, সেখানে গিয়ে হাল চাষ করতে করতে এক সময় বলছে যায় কুস্তি লাগি। তো এই ঘটনা কিন্তু আমি অনেক শুনছি বিভিন্ন জায়গায়, একেবারে নিজেদের পরিবার থেকে শুরু করে অনেকের কাছে শুনছি। তো এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? আসলে ঘটনাগুলো কিন্তু এই কারণেই ঘটছে, জিনরা এক জায়গায় তারা যখন থাকতো খোলামেলা জায়গায় তাদের মতো থাকতো, যখন মানুষ এসে সেখানে বসতি স্থাপন করে এবং তাদের জায়গাগুলোর মধ্যে তাদের সমস্যা হয়ে যায়, তারা সরে যায় অনেকে, আবার অনেকে সেখানে, সবাই তো আর মানুষের মধ্যেও ভালো মন্দ আছে, মানুষের মধ্যে কিন্তু আমরা অনেকে আছে যে দাবি ছেড়ে দেই, অনেকে আছে দাবি ছাড়ি না, অনেকে আবার দেখা যাচ্ছে যে একটু উগ্র প্রকৃতির, ওদের মধ্যে এরকম আছে, ওদের মধ্যে দুর্বল সবল উগ্র সব রকমের আছে। তো ওরাও তখন সেখানে সেটা কি করছে, মানুষের সাথে সহাবস্থানে যায় নাই, প্রথম দিকে তারা সমস্যা করছে এবং দেখা যাচ্ছে যে এই সমস্যাটা রয়ে যায়। তো এখানেও এরকমই ব্যাপার হয়েছে হয়তো, যে ওখানে রয়ে গেছিল মানুষ এবং তারা এই জিনিসগুলা রাগ করে তখন সেই পরিবারের সাথে ঘটায় বা মানুষের সাথে ঘটায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন, এই যেটা বলতেছিলাম যে আমি যেমন জমিদার বাড়িতে গিয়ে মনে হচ্ছে কেউ একদিন দেখতেছে কিউরিয়াস ভাবে, ব্যাপারটা কি যে অনেক সময় দেখা গেছে যে আমাদের দেশে যে জমিদার বাড়ির, আমাদের দেশ বলতে কি উপমহাদেশের যে জমিদার বাড়ির ঘটনাগুলো আছে, দেখা গেছে যে বেশিরভাগ জমিদাররাই, সবাই না, নট এভরিওয়ান, বেশিরভাগ জমিদারদের মধ্যে বেশ কিছু ম্যাল প্র্যাকটিস ছিল, মানে তারা বিলাসী জীবনযাপন করতেন, অনেক রকম কাজ করতেন, এরকম আমরা তো অনেক শুনছি যে এরকম যে যেখানে সেখানে যে নাচ হতো, সেখানে যে জোর করে আটকায় রাখত সেখানকার যারা নৃত্যশিল্পী যারা আসতো তাদের, এবং সেখানে তারা নাচ দেখত এবং মানুষকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখত, জোর করে বেশি কর আদায় করত এবং কর ঠিক মতো না দিলে বা সেই কর যে না দিত তাদের উপর অত্যাচার হতো, তাদেরকে মানা হতো এবং দেখা যেত যে তারা অনেক রকম মানে ম্যাল প্র্যাকটিস বলতে যেটা করতো যে উৎসর্গ করত, এরকম অনেক কাজ করত। এই যে আমি কিছুদিন আগে মনে হয় একটা ডকুমেন্টারি দেখতেছিলাম যে ফরিদপুর অঞ্চল বা কোথাও কোন একটা জমিদার বাড়িতে এরকম সেই জমিদারের একটা অংশ দেখাচ্ছিল, বলতেছিল এইখান থেকে সে ডিক্যাপিট করতো মানুষকে এবং এইখান থেকে ফেলে দিত মাথাগুলো। তো এরকম ব্যবসা ব্যাপার কিন্তু করছে। আপনারা জানেন যে দুষ্ট প্রকৃতির ডিন যারা আছে তারা কিন্তু ওইসব জায়গা বেশ পছন্দ করে, যে যে জায়গায় খারাপ জিনিসগুলো ঘটছে এবং সেই জায়গাটা যখন অ্যাবান্ডেন থেকে যায় অনেক দিন কেউ যায় না একেবারে পড়ে আছে। এবং আমাদের ধর্মে বলা আছে যে যেসব জায়গাগুলো অ্যাবান্ডেন জায়গা বা ব্যারেন ল্যান্ড বা নোংরা জায়গা সেসব জায়গায় ওরা পছন্দ করে থাকতে, তো অবশ্যই সেখানে তারা বাসা বাঁধে। তো যখন কেউ যায় তখন কিন্তু তারা অনেকে অনেক কিছু দেখে এবং ওরাও মজা পায়, ওরা কিন্তু ভয় দেখায় মজা পায় মানুষকে, তারা মানুষের ফিয়ার বুঝতে পারে, দে হ্যাভ দ্যাট অ্যাবিলিটি যে কার বিরুদ্ধে ভয়টা কিরকম ভাবে আছে এটা কিন্তু ওরা বুঝতে পারে মানুষের। কারণ ওরা কিন্তু একটা পারমিশন চেয়ে নিছে, মানে শয়তানি চেয়ে নিছে যে আমি মানুষের শিরায় শিরায় চলতে চাই। তোরা ভয়টা বুঝতে পারে, ভয় যেমন আমাদের যখন বাড়লে কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে, হরমোনাল পরিবর্তন ঘটে। যাই হোক, তারা কিন্তু বুঝতে পারে ফিয়ারটা। তো তারা যেটা করে অনেক সময় মানুষকে আরো ওই বিলিফটা যেটা আরো অন্যরকম করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য, যে একটা এখানে অকারেন্স ঘটছে, ধরেন একজন মানুষ মারা গেছে, তো তখন তারা করে কি সেই রকম চেহারা নিয়ে ঠিক সেই রকম একটা লুক নিয়ে আপনার সামনে দিয়ে এসে আপনাকে যখন চান্স পাবে একলা এসে এরকমটা দেখা দিয়ে যাবে। এই তো মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেল যে এই তো আমি তো এখানে আসছি, এই জায়গায় অমুকের আত্মা আছে, এই তো মানে এই ভয়টা সে পেয়ে যায়। এবং ওরা মিথ্যা কথা বলে, যারা হলো তাদের মধ্যে দুষ্টু তারা মিথ্যা কথা বলে, এই জিনিসগুলাই আসলে ঘটে। আর যারা ভালো তারা তো এইগুলো করেই না, তারা ওখানে থাকে না, তারা তাদের মতো জীবনযাপন করে, তারা মানুষকে ওইভাবে বদার করে না। তবে আমাকে একজন লিখছিলেন কিছুদিন আগে কমেন্টে, আপনারা হয়তো দেখেছেন, লিখছে যে ইউর রং। আমি বলছিলাম যে ওই ভ্যাম্পায়ার সম্বন্ধে বলছিলাম ইউর রং, সে কি বলতে চাইছে আমি বুঝলাম না। তবে আমি একটা জিনিস বলতে পারি যে এই জিনিসটা, এই ভ্যাম্পায়ার বিশ্বাসটা কিন্তু আসছে অনেক প্রাচীন আমল থেকে, প্রাচীন আমল থেকে। ভ্যাম্পায়ার বিশ্বাস না, আসলে তারা যেটা বলতো যে তাদের সময়কার কিছু অবদেবতা ছিল যারা এই মানুষের রক্ত শোষণ করে থাকতো, তারা বলতো আর কি সে সময়। ওইটার থেকে কিন্তু পরবর্তী যে জিনিসটা চলে আসছে আপনারা যদি দেখেন ইস্টার্ন ইউরোপের বিশ্বাসে, বলতেছে বিশেষ করে এই জিনিসটা আরো বেশি স্ট্রং হয়েছে যখন থেকে অ্যাব্রাহাম বার্মস্টোকার ড্রাকুলা লিখছেন, তারপর থেকে এই জিনিসটা বেশি আসছে যে ভ্যাম্পায়ার ব্লাড সাকিং ক্রিচার অব দ্য নাইট, এসে মানুষের রক্ত খেয়ে যায়, মানে অনেকটা ব্যাটের মতোই কিন্তু মানুষ এই অবস্থায় চলে যায়। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন এসে সেখানে কিন্তু কি পাওয়া গেছে জানেন, সেখানে পাওয়া গেছে যে বেশিরভাগ মানুষ যাদেরকে আসলে বলা হয়েছে তারা আসলে ছিল যক্ষা রোগী। তো যক্ষা রোগীরা যেটা হয় তাদেরকে দাফন করার পর তাদের লাং এর মধ্যে সমস্যা পাওয়া গেছে, লাং বার্স করছে, সেখান থেকে রক্ত মুখের কাছে আসে, এটা দেখেই এবং ঠান্ডা অঞ্চল হওয়াতে সেই বডিগুলোর কোনো ক্ষতি হয় নাই। আর ক্যানাইন অঞ্চল বিশেষে কিন্তু কিছু মানুষের ক্যানাইন একটু লম্বা হয় স্বাভাবিকভাবেই, আপনারা জানেন। আমি কিন্তু অনেক মানুষকে দেখছি ওই সেই ইস্টার্ন ইউরোপের মানুষ যাদেরকে এটা মানুষ পরীক্ষা করে দেখাইছে, আমি একটা ইসের কথা বলতেছি প্রামাণ্যচিত্র থেকে দেখে বলতেছি, সেখানে কিন্তু দেখাইছে যে মানুষের কিছু মানুষের এই যে দাঁতটা ক্যানাইন দুইটা লম্বা, একটু বেশি লম্বা, এটা খুবই আশ্চর্য। এবং তারপর থেকে আমি খেয়াল করে দেখছি ইস্টার্ন ইউরোপের মানুষের ক্যানাইন একটু লম্বা হয়। তো ওইসব জিনিসের উপর ভর করে কিন্তু মানুষ এই ভ্যাম্পায়ার জিনিসটাকে খুব এক্সাজারেট করে উঠায় দিচ্ছে, আসলে ওরকম কিছু নাই। যদি মানুষকে ওরকম ভয় দেখায় থাকে বা মানুষের ফিয়ারকে ফিড করে, ওই যে বললাম জিনদের মধ্যে খারাপ কাইন্ড আছে, তারা যখন শুনবে যে আপনি একটা জিনিস নিয়ে আলোচনা করেন যে এরকম কিছু হয়েছে কুসংবাদ, তারা ঠিক ওইভাবে আপনার সামনে আসবে। তারা ঠিক তারা কিন্তু যে কোনো শেপ নিতে পারে, তারা যে কোনো শেপ নিতে পারে, একেবারে যে কোনো শেপ, শুধুমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো শেপ ওরা নিতে পারবে, যে কোনো শেপ নিয়ে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওদের মধ্যে যারা একটু দুর্বল কাইন্ড, শেপ শিফটার যারা, ওদের মধ্যে কিন্তু কাইন্ড আছে, পশু আছে, ওদের মধ্যে শক্তিশালী কাইন্ড আছে, কিছু আছে বাতাসে উড়ে, কিছু আছে অনেক বয়স্ক। তো ওদের মধ্যেই যারা আছে শেপ শিফটার তাদের মধ্যে দুর্বল কাইন্ড আছে, দুর্বল যারা আছে তারা কিছুটা দেখা যাচ্ছে যে ভেজাল রয়ে যায় ওরা শেপ শিফট করার পরে। এর জন্য অনেকে আমরা দেখি যে পাটা উল্টা বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্বন্ধে যতটুকু আমি স্টাডি করে পাইছি সেগুলো আপনাদের বললাম। আর এই জমিদার বাড়ি সংক্রান্ত যে এই যে একটু আগে তানভীরের ঘটনা যে বললাম যে এখানে জমিদার বাড়ি নিয়ে যে আলাপ হলো, এই কারণেই এত কিছু ডিসকাস করা। যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর আপনাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে odbotore@gmail.com, আর আপনাদের ঘটনার জন্য কিন্তু অদ্ভুতরে এখনো বেঁচে আছে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শামস আহমেদ, কলোরাডো ইউনাইটেড স্টেটস থেকে। শামস তার নিজের জীবনের একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। ঘটনাটি ঘটে শামসের সাথে 2005 সালে, এবং শামস তখন স্টুডেন্ট এবং তিনি বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন। তিনি তার বন্ধুদের সাথে অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করতেন, বাইরে যেতেন, ঘুরতেন এবং অনেক কিছু করতেন। যাই হোক, তার মূল শখের একটা ব্যাপার ছিল হচ্ছে ক্লাইম্বিং। তিনি এই মাউন্টেন ক্লাইম্বিং খুব পছন্দ করতেন, সেটা তিনি ছোটখাটো ভাবে ট্রেনিং নিয়েছিলেন এবং তিনি এটা করতে খুব আগ্রহী ছিলেন। কলোরাডোতে তখন খুব বড় কিছু এরকম পাহাড় ছিল যেগুলোতে ক্লাইম্ব করা যেত, এবং শামসের খুব শখ ছিল যে সে এরকম একটা পিক আছে, যাই হোক সেটাতে যে সে ক্লাইম্ব করবে, এটা তার সবসময় শখ যে সেটা সে জয় করবে, এটা তার শখ ছিল তার বন্ধুদের সাথে গিয়ে। তো এটাকে মাথায় রেখেই সে ছোটখাটো ক্লাইম্বিং এ অভ্যস্ত হওয়া শুরু করছিল। তো যাই হোক, তখন উইন্টার আসি আসি করতেছে, উইন্টার পুরো আসে নাই এরকম সময়। এক নাগারে বেশ স্ট্রংলি পড়াশোনা করে শামস একটু প্রেশার ফিল করতেছিল। যাই হোক, সে ডিসাইড করে যে সে আমি সে সেমিস্টার ড্রপ দিবে, এটা চিন্তা করে সে ওইবার নতুন কোন কোর্স বা ক্লাস নেয় না আর কি। তো বেশ একটু ফ্রি টাইম কাটাতে চায় সে। তো এই সময়টাই সে চিন্তা করে যে আমি একটু যদি পাহাড়ে যেতে পারি, একটু ক্লাইম্বিং করি, মন টন একটু ভালো হবে। তো সে তার বন্ধু বিলি আর এডি দুজনের সাথে কথা বলে যে একটু পাহাড়ে যাবি নাকি। তো বিলি এডি ওরা আবার তখন পড়াশোনা করতেছে না, ওরা তখন কাজ করে। তো দুজনেই বলল যে ওকে যাও, তো যাই, কোনো ব্যাপার না, চলো যাই। তো তারা মোটামুটি ডিসাইড করে যে তারা ক্লাইম্বিং করতে যাবে। তো মোটামুটি যেখানে তার ক্লাইম্ব করতে যাবে এক্সাক্ট লোকেশন বলে নেই শামস। তো ওই পাহাড়গুলো বেশ উঁচু, অনেক উঁচু, কারণ সে চাচ্ছিল যে সে যেখানে ক্লাইম্বিং শেখার পর মোটামুটি প্রথম দিকে করছে, তার থেকে একটু উঁচু জায়গাগুলো সে ক্লাইম্ব করছে, তাহলে তার অভ্যস্ততা বাড়বে। কারণ তার অ্যাকচুয়ালি তার ইচ্ছা হচ্ছে যে সে গিয়ে কলোরাডোর সবচেয়ে টপ যে ইটা পিকটা সেটা সে ক্লাইম্ব করবে পরবর্তীতে। আর সেইটা করতে চায় হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রিম ওয়েদারে, মানে উইন্টারে। তো উইন্টারে করতে গেলে কিন্তু ওয়েদার চরম এক্সট্রিম থাকে এখানে, আর এটার জন্য তাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট। তো সেটা অ্যাকচুয়ালি দিস দ্য বেস্ট টাইম সে মনে করে যে এখন যেহেতু উইন্টার কেবল আসি আসি করতেছে, আর আমি যেটা ডিসাইড করছি যে জায়গায় আমি যে করবো ক্লাইম্বিং প্র্যাকটিস, এটা হচ্ছে বেস্ট প্রিপারেশন ফর মি। তো সে এর জন্যই কিন্তু প্ল্যানটা করছে, এই সময়টা করবে কাজটা। তো বিলি এডি দুজনের কাছে যখন এসে বলছিল, তারা কিন্তু বলছিল তখন যে তাদের কাছে ওরকম টাকা নাই, এখন টাকার শর্টেজ আছে। তো বলে যে আমি কভার করবো, অসুবিধা নেই, আর আমি এমনিও সেমিস্টার ড্রপ দিছি, এখন আমি এক্সট্রা টাকা যা আছে আমি বিয়ার করবো, কোনো অসুবিধা নেই, সো লেটস গো। তো ওরকম প্ল্যান করে যোগাযোগ করে ওরা ওইখানে, এবং ওখানকার যে এজেন্সি তাদেরকে ওখানে গাইড প্রোভাইড করবে ইত্যাদি ইত্যাদি, ওদের সাথে যোগাযোগ করে ওরা রওনা দেয় আর কি। তো এডিট ট্রাক ছিল, ট্রাকে করে সব প্যাক করে ওনা দেয়। তো ওই এজেন্সি তাদেরকে বলছিল যে তোমাদের থাকার জায়গা রমক জায়গা হবে, যেখানে তোমরা কটেজ আছে আমাদের ওই কটেজে থাকবা, এবং ওইগুলাই কিন্তু আগের থেকে ওরা রেন্ট টেন্ট সব হিসাব করে নিছে আর কি। তো বলছে যে ওখানে থাকবা এবং ওখান থেকে এরকম আমরা রওনা দিবে, এতটা সময় আমাদের গাইড আসবে, তারপর ইত্যাদি ইত্যাদি। এবং ওরা ওইটা চুজ করছে, একটু ভাড়া বেশি নিছে শামসের কাছে, যেটা যেহেতু মানে কটেজটা কাছে তাদের, যে পাহাড়ের যেখানে যেতে হয় এটাতে কাছে। আর শামসের কাছে ওই কটেজটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে কটেজটার যে ছবি সে দেখছে ওদের ক্যাটালগে সেটা অন্যরকম, মানে খুব সুন্দর, মানে একদম কাঠের একটা কটেজ এবং পাথর দিয়ে বানানো, এখানে মানে ফায়ারপ্লেসের চিমনি উঠে গেছে উপরে, দুইপাশে ঢালু ছাদ, এবং যে কটেজের আশেপাশের জায়গাটা পুরাপুরি একটা খোলা জায়গা, এবং বেশ খানিকটা দূর থেকে বড় বড় গাছগুলো উঠছে এবং দূরে মাউন্টেনের ইগুলো দেখা যাচ্ছে। তো সে চিন্তা করছে যে আমরা একদিন আগে চলে যাই, একদিন ওখানে থাকবো, ওখানে থেকে আড্ডা টাড্ডা দিয়ে তারপর দিন রওনা দিলাম ক্লাইম্বিং এর জন্য। ক্লাইম্বিং এর সময় তো শুধু টেন্ট ছাড়া আসলে ওরকম কিছু নাই, টেন্টে থাকতে হবে। তো এই কটেজটাতে মানে একটা দিন থাকি, বেশ জোস হবে। তো যাই হোক ওইটা দিয়েই চুজ করছে কোডেস্টার হামসরা। তো তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে তাদের যে মূল শহর থেকে বের হয়ে হাইওয়ে ধরে চলতে চলতে এক সময় এই পাহাড়ি এলাকার মধ্যে ঢুকছে। এই জায়গাগুলা একটু অন্যরকম, পাহাড়ে এখানে ঢুকেছে উঁচু উঁচু গাছ রাস্তার দুই পাশে এবং বেশ দূরে দেখা যাচ্ছে ঢালু জায়গা এবং তারপর পাহাড় দূরে এবং অনেক দূরে মাউন্টেন লাইন দেখা যাচ্ছে এরকম। তো চলতে চলতে এক সময় তারা চলে আসলো এই জায়গাটা একটু কান্ট্রি সাইড যেখান দিয়ে তাদের যেতে হবে কটেজের মূল রাস্তাটা। তো ওরা ওই রাস্তার মধ্যে উঠে গেল এবং চলতেছে বেশ অন্যরকম, এবার একটু মানে উঠে চলতে মানে গাড়িটা উপর দিকে উঠতেছে, বোঝা যাচ্ছে যে রাস্তা পাহাড় একদম ঘুরে ঘুরে উঠতেছে এবং চারিপাশে এই যে শীত যেহেতু চলে আসছে বেশ ঠান্ডা বেড়ে গেছে এবং ঘন কুয়াশা নিচের দিকে দেখা যাচ্ছে বেশ কভার করে রাখছে। তো এরকম করে ঘুরতে ঘুরতে এক সময় তারা চলে আসলো বেশ গাছগাছালি ঘেরা একটা জায়গা, সেখান থেকে বের হয়ে জাস্ট এরকম একটা প্যাচ পাহাড়ের মধ্যে রাস্তাটার মধ্যে এরকম প্যাচ দিয়ে উঠলো। উঠে দেখলো যে একটা মানে এরকম ফাঁকা জায়গা, বেশ খোলা জায়গা ওই জায়গাটা এবং এই খোলা জায়গাটার মধ্যে মাঝখানে মনে হলো যে এই কটেজটা রাখা। কটেজের পাশেই একটা গাছ, বড় গাছ এবং গাছে একটাও পাতা নাই, শুকনো একটা গাছ, ডালপালা মেলে আছে এরকম এবং মানে গাছের মধ্যে কোনো পাতাই নেই, শুকনো একটা গাছ ঠান্ডায় পড়ে গেছে এবং দূরে দেখতেছে যে তার কয়েকদিন আগে মনে হয় হালকা স্নোফল হয়েছিল কিছু কিছু জায়গায়, এখনো স্নো মানে আছে হালকা হালকা লেগে আছে, কিছু কিছু জায়গায় গোলে পানির মতো হয়ে গেছে এবং তার থেকে দূরে উঁচু উঁচু গাছগুলো আছে, গাছের ওই পাশে দূরে পাহাড়েরই দেখা যাচ্ছে এবং ওই পাহাড়ই তারা ক্লাইম করবে। তো বেশ লাগলো শামসের কাছেও বিলি এডি ওদের কাছে সবার কাছে জোশ লাগলো এবং তারা তাদের ট্রাক এনে পার্ক করলো ওইখানে। তো ওদের কাছে কিন্তু বলা আছে জমক জায়গায় যে উঠবা, ওখানে জিনিসটা এরকম যে কেউ নাই, ওদের এজেন্ট যে কেউ থাকবে ওখানে তা না, সবকিছু দেওয়া আছে এসেই। তো ওরা কালেক্ট করে নিয়ে গেছে এখান থেকে যাওয়ার সময় তো ওই কটেজের চাবি নিয়ে গেছে। তো সুন্দর যে ওখানে কটেজ স্কুলে ঢুকলো, বেশ সুন্দর ছিমছাম গোছানো কটেজের ভেতরে সবকিছু গোছানো এবং তাদের জিনিস হচ্ছে তারা যখন এখান থেকে যাবে তখনও তাদের কিন্তু ঠিক এইভাবেই গোছায় রেখে যেতে হবে কটেজটা, মানে এটা কিন্তু জাস্ট লাইক ডাম্পিং করে গেলে হবে না এখানে। তো যাই হোক ওই ওরকম ভাবেই ঢুকছে তারা। তো ঢুকে দেখতেছে যে কটেজের মধ্যে বেশ জোস এনভায়রনমেন্ট, ভিতরে হিটিং টিটিং অন করে দিল তারা, দিয়ে ভেতরে তাদের মতো হাঁটতেছে এইটা ওইটা দেখতেছে, তো খুব সুন্দর লাগতেছে। তো দোতলা উঠে গেল, তারা তিনজন বলছে কে কুই থাকবি। তো বিলি এমনি পছন্দ করতো যে নিচে থাকতে, সে বলতেছে যে আমি নিচতলায় থাকবো এই লিভিং রুমের মধ্যে, আর এই ফায়ার প্লেস আছে, ফায়ার প্লেসে কাঠ টাট দিব, আগুন জ্বালবো, এখানে আমি থাকবো, আর তোরা আড্ডা দিবি আমার সাথে, তারপর তোরা তোদের মতো বেডরুমে চলে যাস। তো দুইতলায় গেল, দুইতলায় যে সামনে দেখতেছে যে এই পাশে একটা বেডরুম আছে, এই পাশে একটা বেডরুম আছে, মানে তিনটা বেডরুম দুইতলায়। তো শামস ডান দিকের যে বেডরুমটা ওটাতে ঢুকে দেখলো যে ওইটার এক পাশে দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে ওখানে পাহাড়, মাউন্টেন লাইন গুলো দেখা যাচ্ছে উঁচু, যেটা যারা ক্লাইম করবে সে পাহাড় দেখা যাচ্ছে, আর তার নিচে গাছ, খুব সুন্দর পরিবেশ। আর ওই সেম রুমের এই পাশে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এই পাশে যে যেটা পাতা ছাড়া মরা গাছটা, ওই গাছটা দেখা যাচ্ছে ওইখানে, মানে ডালপালা এরকম হয়ে আছে। তো শামসের কাছে এগুলো বেশ ভালো লাগতো, শামস বললো যে আমি এই রুমটা নিবই, আই এম গোনা টেক দিস রুম। আর বিলি তো ওই নিচে থাকতে পছন্দ করে, সেখানে থাকবে। এডি তখন বললো আচ্ছা তাহলে আমি ওই পাশের কর্নার রুমটা নেই, তো ওই কর্নার রুম থেকে এই গাছটাকে সামান্য দেখা যায় আর পাহাড় দেখা যায়। যাই হোক তারা রুম ডিস্ট্রিবিউট, মাঝখানের রুমটা কিন্তু খালি রয়ে গেল তাদের, ওইটার মধ্যে কেউ নাই, আর নিচে কিন্তু বিলি থাকতেছে রাত্রেবেলা। যাই হোক তাদের মতো সব গোছা রোছায় নিয়ে তারা ওখানে বসে নিচে আড্ডা দিতেছে, এর মধ্যে বেলা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, বিকাল হয়েছে, বিকাল হয়ে এবং ওই ফোনে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা এখানে এসে পড়ছি, তাদের যে কোম্পানি তাদেরকে বলছে যে আমরা এখানে চলে আসছি, তোমরা এই যে আগামীকাল এতটা সময় তোমাদের লোক আসার কথা, এসে মানে জাস্ট কনফার্ম করে দিছে, দিয়ে তারা ওখানে জাস্ট আড্ডা দিতেছে নিচে। তো বসে বসে আড্ডা দিতে দিতেই ততক্ষণে কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে, তারা দেখতেছে যে পাহাড়ি বিকালটা অন্যরকম, একে তো কাইন্ড অফ গ্লুমি ওয়েদার মানে উইন্টারের, তারপরে দেখা গেছে যে তখন আলো কমে যাচ্ছে, মানে একেবারে অন্যরকম একটা পরিবেশ। পাহাড়ের ওই পাশের জায়গাটা মনে হচ্ছে হঠাৎ করে পাহাড়ের উপরের দিকটা কেমন যে লালচে হয়ে গেল। তো তখন বলতেছে শান্ত এক কি অবস্থা, তো তিনজনই দেখলো মনে হলো যে পাহাড়ের উপরের ওই জায়গাটা কাইন্ড অফ স্নো ক্যাপ আছে, তো ওই জায়গায় যখন আলো পড়ছে মনে হচ্ছে যে ওই জায়গাটা মানে একদম ঝকমক করে উঠছে লাল রংটায় সাদার উপরে, অন্যরকম সৌন্দর্য একটা। যাই হোক এটা তারা অনেকক্ষণ এনজয় করলো, মানে অনেকক্ষণ বলতে বেশ খানিকক্ষণ, তারপরে কিন্তু আস্তে করে সেট করে সূর্য ডুবে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার সাথে সাথে জায়গাটাকে রিয়েলি স্পুকি মনে হওয়া শুরু হইল, বিকজ মনে হলো যে এই জায়গাটা মনে হয় ভুতুড়ে একটা জায়গা, কারণ মানে অন্যরকম একটা ভয়ঙ্কর লাগতেছে চারিপাশটা, মানে মনে হচ্ছে যে ওই যেসব জায়গায় হালকা স্নো জমেছিল সেগুলা গলে গেছে, যেসব জায়গায় কালো কালো পাথর বের হয়ে গেছে, দেখতে কেমন যেন মুখ বদলান করে আছে এই যে মানে এই আকাশের ধূসর আলোতে। মানে ধূসর আলো কারণ কি, মানে জায়গাটার পরিবেশ ল্যান্ডস্কেপটা এরকম যে এই রাতের আলোটাও ধূসর আলো হয়ে গেছে, আর ওই গাছের উপরের জায়গাগুলোকে আরো অন্যরকম লাগতেছে। তো ওরা ওখান থেকে সুইচ ট্যাপ দিয়ে বাসার পাশের যে বাতিগুলো জ্বালায় দিছে, তো দুই পাশে দুইটা লাইট আছে, সামনে শেডের নিচে একটা আর ওইখানে একটা, দুইটা লাইটে মানে খুব বেশি আলো তৈরি করতে পারতেছে না। তো এরকম সময় তারা খেয়াল করলো যে আকাশে চাঁদ ভিজিবল হয়েছে, মানে চাঁদটা খুব আবছা ছিল, এটা মানে আস্তে আস্তে উজ্জ্বলতা বাড়তেছে, তো বেশ মোটামুটি বেশ বড় হয়েছে চাঁদ এবং চাঁদের আলো চারিদিকে বেশ ছড়ায় পড়ছে। তো তাদের কাছে বেশ লাগলো চাঁদের আলো দেখে, মনে হলো যে অসাধারণ একটা পরিবেশ। তো খিদাও লাগছে, খেতে হবে, তো তাদের সাথে তো সব এই ক্যাম্পিং ফুডস ক্যাম্পে করার মতো আর কি, ক্যাম্পিং এর জন্য তারা খাবার নিয়ে আসছে। তো চিন্তা করলো যে কিচেনে আর বদান না করে আমরা এগুলা নিয়ে গ্রিল করি এবং গ্রিলের অভ্যাস আজকের থেকে শুরু হোক, কেননা পাহাড়ে তাদের এটাই করতে হবে। তো যে তাদের ট্রাক থেকে তাদের ওই যে গ্রিল মেটেরিয়াল যা যা আছে সেগুলো সব নামাইলো, এনে সেটা স্ট্যান্ড সেট করলো কোথায়, ওই যে গাছ আছে যে মরা গাছটা ওটার কাছে ওখানে সেট করলো তারা, মানে এটা তাদের কাছে মনে হলো একটা আর্টিস্টিক ব্যাপার, ওইখানে বসে গ্রিল করবে তারা। তো সবকিছু সেট আপ করে চারকোল টারকোল দিয়ে এটা লাইট করলো, জ্বললো, তাদের যে খাবার বের করলো, চিন্তা করলো যে চিকেন গ্রিল করবে, স্টেক গ্রিল করবে, এগুলা তো এনে সবকিছু ওখানে গোছাচ্ছে তিন ফ্রেন্ড মিলে। তো ম্যারিনেট করতেছে একজন, একজন এগুলো গোছাইছে একজন, মানে তিনজন মিলে মানে করতেছে আর কি সবকিছু। তো বসে বসে ওখানে গল্প করতেছে আর তারা গ্রিল করতেছে ঠিক আছে ওইখানে। তো শামস অনেকক্ষণ মানে একটু অন্য মনস্ক হয়েছিল, সে খাবারের দিকে মনোযোগ দিতেছে, আবার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে তার, ওগুলো চিন্তা করতেছে। হঠাৎ করে সে যেখানে বসেছিল তার কাছে মনে হলো যে তার পাশের যে ঝোপটা বেশ নড়ে উঠছে, মানে কেমন জানি মনে হলো যে এরকম মানে বেশ নড়ে উঠছে, পিছনে কিছু আছে। তো শামস চিন্তা করলো এনে কি, সে একটু মানে সরে এবারে তাকাইছে এরকম যে এনে কি কি ওখানে চিন্তা করতেছে। হঠাৎ করে সে খেয়াল করলো যে ঝোপের ভেতর থেকে মনে হলো যে একজোড়া চোখ তাকায় আছে তার দিকে, জল জল করতেছে চোখগুলো, মানে অনেকটা মানে সাপতের চোখ যেরকম। তো শামস চিন্তা করলো বাপরে বাপ এখানে আবার নেকড়ে আছে নাকি। তো সে শট করে একটা পাথর নিয়ে ছুড়ে মারলো ফার্স্ট, যে ভয় দেখানোর জন্য কাছাকাছি যদি ওরকম কিছু থাকে যাতে সরে যায়, এটা চিন্তা করলো। বাট ওদের যদি আবার প্যাক থাকে তাহলে অনেক সমস্যা, সে জানে এগুলো সবই জানে যে প্যাক থাকলেও সমস্যা, কিন্তু তারা তো তিনটা ফ্রেন্ড, তাদের আগুন টাগুন আছে সামনে, এজন্য তার এই সাহসটা। সে পাথর নিয়ে ছুড়ে মারলো, পাথরটা কাছে যখন ঠাস করে পড়ছে ওইটা মনে হচ্ছে যে সরে গেল ভিতর দিকে ওই ঝোপের মধ্যে। তো শামস তখন বিলিয়ারিটিতে বললো, ম্যান এখানে কিছু একটা আছে, কায়োটিও হইতে পারে, কায়োটি এক ধরনের প্রাণী, বুঝছে, কায়োটিও হইতে পারে, আবার কিন্তু চোখ দেখে আমার কাছে কেন যেন উলফের চোখের মতো লাগছে। তো ওরা বলে যে আর এখানে হঠাৎ করে এরা তো এই জায়গাটা সেট আপ করে রাখছে, উল্ফ আসবে কেমনে, আসতেই পারে, একটা প্যাকের এদিক দিয়ে আসতে কি লাগে, আসতেই পারে কাছাকাছি, বি কেয়ারফুল ম্যান, একসাথে থাকো, একা হাঁটা চলা করো না এরকমই। তো এগুলো বলে তারা ওখানে গেছে এবং তাদের যখন খাবার দাবার রেডি হলো তারা ওইখানে বসেই খাওয়া দাওয়া করলো। সবাই মোটা জ্যাকেট ট্যাকেট পরা গায়ে, ঠান্ডা যদিও আছে এবং এই গ্রিলের যতটুকু হিট এতটুকু আসতেছে। তো ওখানে বসেই ওরা ওই যে ডিসপোজেবল প্লেট ছিল ওটাতে খাইলো, টাইলো, খেয়ে টেয়ে সবকিছু একটা এরকম ব্যাগের মধ্যে, গার্বেজ ব্যাগের মধ্যে ঢুকায় ওইটা বেঁধে কোনায় রাখার জায়গাটা একটা এরকম জায়গা আছে ওই জায়গায় রাখলো। তো রেখে ওই তাদের গ্রিলটা মোটামুটি পরিষ্কার করলো এখান থেকে যতটুকু করা যায় পরিষ্কার করে, মানে মানে নিজেরা নিজেরা সব গোছায় ফেলতেছে। তো শামসের দায়িত্ব পড়ছে যে এখানে সে মোটামুটি এটাকে ডোলে উঠায়, তো ঠান্ডা করছে আগে, ঠান্ডা করে এটা ডোলে উঠায় এখান থেকে নিয়ে আসবে। আর বিলি আর এডি কিন্তু ওই পাশে যায় তাদের ট্রাকে অনেক জিনিসপত্র গোছাচ্ছে, এডি গোছাইতেছে আর বিলি হেঁটে বাসার দিকে চলে গেছে, বাসার ভিতরে ঢুকে গেছে, এডি ট্রাকের মধ্যেই গোছাচ্ছে আর শামস এটা করতেছে, এগুলো পরিষ্কার করে টেরা গোছাইতেছে। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার পাশে কেউ আছে, মানে সে ফিল করলো যে তার পাশে কেউ আছে। তো শামস কেঁপে উঠে হঠাৎ তাকাইছে কি যে কে, মানে সে তো দেখছে যে মানে ওদিকে এডি আর ওদিকে বিলি তো ঢুকে গেছে ঘরের দিকে, মানে কে এটা, কেঁপে উঠে তাকাইছে, মানে মনে হচ্ছে আননোন কোন এক্সিস্টেন্স। তো তাকায় দেখতেছে কেউ নাই, কিন্তু সে ফিল করতেছে যে তার পাশে কেউ আছে এরকম, মানে যেদিকে সে তাকায় আছে তার কাছে কেন যেন মনে হচ্ছে একটা এনার্জি, মানে একটা মানুষ যদি পাশে দাঁড়ায় থাকে যেরকম ফিল হয় সেরকম। এবং এখন কিন্তু এই গ্রিল ফিলের কোনো আলো নাই, আর শুধু ওই যে বাসার বাইরে যে একটা আলো জানন লাইট, সেটার হালকা আলো এখান পর্যন্ত আসতেছে, আর চাঁদের আলো। সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে, তার মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। তো বেশ ভয় পেয়েছে শামস, বেশ ভয় পেয়েছে। সে তাড়াতাড়ি তার ওই গ্রিলের অংশগুলোকে টেনে নিয়ে সে হেঁটে আসতেছে। তো যখন সে হাঁটা দিচ্ছে ট্রাকের দিকে, সে দেখছে যে ততক্ষণে, এর একটু আগে কিন্তু সে দেখছে এডি ট্রাকে কাজ করতেছিল, এখন দেখছে এডিও কিন্তু ওখান থেকে চলে গেছে, ট্রাকের ওখান থেকে হেঁটে চলে গেছে ঘরে। তো সে হেঁটে যখন যাচ্ছে ট্রাকের দিকে, তার কাছে মনে হলো যে তার পেছনে শব্দ পেল, কেউ আসছে। তো সে ফট করে পেছন ফিরে তাকাইছে শামস, দেখে যে না কেউ নাই, মানে পুরো ফাঁকা, খাঁকা করতেছে। আর এডি বিলি দুজনে কিন্তু ঘরে ঢুকে গেছে। তো তার কাছে অস্বস্তি লাগা শুরু করলো, সে মনে মনে চিন্তা করলো যে দুইটারে আমি পাইছি, কারণ ওদেরকে বলছি যে এখানে আমি মনে হয় চোখ দেখছি, উল্ফ হইতে পারে, আমার একা ফালা রেখে আসছে, রেখে গেল। তো শামসের মনে একটু ভয় লাগতেছে যে আবার সে কিন্তু পাথর ছুড়ে মারছে, এখানে কি আসলেই কি মানে নেকড়ের কোনো প্যাক ট্যাক আছে নাকি। আর পাহাড়ে গেলে এগুলো একটু তাদের কেয়ারফুল থাকতে হয়, কিন্তু তাদের যে এজেন্সি তাদের এখানে আছে, তারা কিন্তু মোটামুটি নিশ্চিত করছে যে আশেপাশে এরকম উল্ফের ব্যাপার স্যাপার নাই বা কোনো বন্য প্রাণী এরকম এখন নাই। বাট পাহাড়ে ওঠার পরে অনেক রকম রিস্কি থাকে, সেগুলো তাদের সাইন করেই উঠতে হয় যে এখানে যত রকমের এই ডেঞ্জার যে ব্যাপারগুলো এগুলো আমরা মেনে নিয়ে উঠতেছি। তো যাই হোক, সে মানে একটু ভয় পেয়েছে, ওদের দুজনে বকা দিবে এরকম চিন্তা করতেছে। সে ট্রাকের একদম কাছে চলে আসছে, তো এসে সে ট্রাকের পেছনে যে তিরপল লাগানো ছিল, তিরপলের একটা অংশ সে খুললো। এই পাশে সাধারণত এই ধরনের জিনিসগুলো সব রাখা হয়, তো এগুলো খুলতেছে। আর সে মানে একটু চেপতেছে এডির উপরে, যে এডি যেহেতু এখানে ছিল তো খোলা রেখে যেতে পারত, এটা আর মানে এরকম রেখে দেওয়ার মানে কি। তো খুলতে খুলতে জিনিসগুলো খুলে ফেললো তিরপলটাই পাশে, এবং সে জিনিসগুলো রাখতেছে। তো সে মূল যে অংশটা ঢুকায় রাখছে, স্ট্যান্ডটা ঢুকাবে, এই সময় তার কাছে মনে হলো যে তাদের ট্রাকের সামনে মানে ওই যে মানে তার যে হুড, হুডের ওই পাশে মনে হলো কাউকে দাঁড়ানো দেখলো সে, লম্বা টাইপের কাউকে। তার কাছে এক সেকেন্ডের জন্য মনে হয়েছে, তো সে ফট করে আবার তাকাইলো, তাকায় দেখতেছে নাই নাই। কিন্তু তারপরে সে ঠিক জাস্ট কতগুলো পাথর গড়ায় যাওয়ার মতো শব্দ পাইল নিচে, অন্য খড়খড় করে কিছু নুড়ি পাথর ওখান থেকে গড়ায় গেছে, একদম নিস্তব্ধ এই শব্দগুলো বেশি পাওয়া যায়। তো সে তাড়াতাড়ি ওই তার যে স্ট্যান্ডটা ওইটাও তাড়াতাড়ি ঢুকায় রাখলো। ঢুকায় সে এখন যে সে ফেরত যাবে এটা বেঁধে তার কাছে ভয় লাগতেছে। সে হাত দিয়ে নেড়ে চলে ওখানে, তার ওখানে বেসবল ব্যাট রাখতো ট্রাকের মধ্যে, বেসবল ব্যাটটাকে টেনে বের করলো, বের করে এনে সে ওই তিরপলটা ভালো মতো বেঁধে দিল। বেঁধে দিয়ে এবার সে ঘুরে দাঁড়াইছে, মানে ট্রাকটাকে পেছনে ঘুরে দাঁড়াইছে। তার কাছে কেন যেন ভয় লাগতেছে, পুরো বাড়িটার দিকে তাকায়। তার কাছে মনে হইতেছে যে সে এই ট্রাক থেকে যে ওই পর্যন্ত যাবে, কিছু একটা তার উপরে সে হামলা করবে, এরকম লাগতেছে তার কাছে। এখন সে এখানে কিন্তু মানে র্যাশনাল জিনিস মনে করতে পারতেছে না, তার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা সুপার ন্যাচারাল, মানে অন্য কিছু না, তার কাছে মানে পার্থিব কোনো জিনিস মনে হইতেছে না যে কোনো উলফ বা কোনো প্রাণী, তার কাছে মনে হয় সুপার ন্যাচারাল কিছু একটা আসবে। চারিপাশে কেমন একটা নিস্তব্ধতা এবং রাতের শব্দ, ঝিঝি পোকা ডাকতেছে। তো যাই হোক, সে বেসবল ব্যাটটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আর মনে মনে বন্ধুদের গালি দিচ্ছে যে তোরা আমার একা ফেলায় চলে গেলে এখানে, তো ঠিক করস নেই, আমাদের সব এখানে থাকার কথা একসাথে, আর আমি তোদেরকে বলছি যে আমি দুটো চোখ দেখছি। যাই হোক, সে ব্যাটটা হাতে নিয়ে নিয়ে এগুচ্ছে আস্তে আস্তে, এবং সে চারিদিকে নজর রাখতেছে, মনে হচ্ছে যে কিছু একটা এরকম আছে নাকি আশেপাশে, এরকম লাগতেছে। তো সে মোটামুটি বাসাটার কাছাকাছি চলে আসছে, মানে জাস্ট মানে বাসার সামনে তার কাছাকাছি চলে আসছে। এই সময় শব্দ পেল যে তাদের মনে হলো যে যেখানে গার্বেজটা ফেলছিল ওই জায়গায় মানে কিছু টানাটানি করা, ছিঁড়ে ফেলার মতো। তো সে তাড়াতাড়ি তাকাইলো ওদিকে, জাস্ট তাকাইছে, তার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে হয়তো ওই ব্র্যাকুন বা কায়োরি কিছু একটা ওখানে, যে ওই তাদের গার্বেজ, তারা যে খাওয়া দাওয়া করছে, হাড্ডি টাড্ডি ফেলছে, ওগুলো কিছু নিয়ে টানাটানি করতেছে, তো এটা মনে করছে সে। কিন্তু সে অবাক হয়ে দেখলো যে তাদের যে গার্বেজটা ছিল বেশ বড় হয়েছিল, ওইটাকে টেনে কিছু একটা সশর করে নিয়ে গেল নিচের দিকে, মানে ওই জায়গাটা ওই গাছের ওইখান থেকে আস্তে করে নিচে চলে গেল, সশর করে নিয়ে গেল নিচের দিকে। তো সে ভাবলো হইতে পারে ওরকম কোন প্রাণী মুখ দিয়ে টেনে নিছে। যাই হোক, সে দৌড় দিল, সে মোটামুটি দৌড় দিয়েছে ওখান থেকে, দৌড় দিয়ে তাড়াতাড়ি এসে ওই সে কটেজের ইসে উঠে গেছে, পাটাতনের সিঁড়ি দিয়ে উঠে যে গেটের মধ্যে যে সে মানে নবটা ঘুরে দ্রুত ঢুকে গেল ভিতরে। ভিতরে ঢুকে ওখানে ছোট্ট গ্লাস আছে, ওইটা যে তাকায় দেখতেছে বাইরে, বাইরে দেখতেছে যে জাস্ট হোয়াইট, কিচ্ছু নাই এরকম। তখন দেখতেছে তাকায়, তারপর সে পিছন ফিরলো, ফিরে দেখতেছে যে ফায়ার প্লেস জ্বলতেছে বেশ ওয়ার্ম ভিতরে, ওই ফায়ার প্লেসে কাঠ দিয়ে আগুন জ্বালায় দিচ্ছে বিলি, এবং বিলি খুব সুন্দর কাউচের মধ্যে শুয়ে তার গায়ের মধ্যে একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে সে মানে ঘুমিয়ে তলায় গেছে, ঘুমাচ্ছে। তো এটাতে শামসের আর একটু রাগ উঠলো যে এটা কেমন কথা, খাওয়া দাওয়া করছি ভিতরে আসছি, গল্প করবি কিচ্ছু না, এনে এসে শুয়ে পড়লি এরকম। তো সে মানে কাছে গেল বিলির কাছে, যে এসে দেখুন বেসবল ব্যাটটা দিয়ে বিলি এরকম খোঁচা দিল। তো খোঁচা দেওয়ার পর দুই তিনবার দেওয়ার পর বিলি করে তাকালো তার দিকে, তাকায় বলছে কি ব্যাপার এখানে এসে শুয়ে পড়লি, ফিলিং স্লিপি ম্যান, আই এম এক্সট্রিমলি টায়ার্ড, বলতেছে যে আমি মানে আমার ঘুম আসতেছে এবং আমি এক্সট্রিমলি টায়ার্ড। সে মধ্যে কথাই বলতে পারছে না বিলি, তার মুখ জড়া যাচ্ছে এরকম অবস্থা। তো সে জিজ্ঞেস করছে এই কই, আপস্টেয়ার্স, তাই বলে উপরে দেখা দিল। তো আর কোনো কথা না বলে বললো যে ফায়ার প্লেসে তো ভালোই দিছিস কাঠ, আরো আরো বুঝা যায় না, এলে কিন্তু পুরো ঠান্ডা লাগবে, তুই তো এমনি এখানে নিচে আসস মানে চারিপাশ তো খোলামেলা। তো এই বলে সে আস্তে করে গেল, গিয়ে সে ওই দরজার মধ্যে যে নবটা ছিল নবটা চেপে দিল যাতে কেউ নব খুলে না ঢুকে, এতক্ষণ কিন্তু দরজা এমনি খোলা ছিল যাতে সে ঢুকতে পারে। তো শামস সিঁড়িতে উঠলো, কাঠের সিঁড়ি, প্রতিটা স্টেপ ফেলতেছে, তার কাছে কেমন লাগতেছে, মনে হচ্ছে যে বাড়িটার মধ্যে কোন একটা অসংগতি আছে এরকম লাগতেছে। মানে মানে সে যে প্রতিটা স্টেপ দিয়ে উঠতেছে, যদিও পাতলা কার্পেট বিছানো আছে, তারপরও শব্দটা মনে হচ্ছে বেশি বেশি হইতেছে, মচ মচ করতেছে। তো সে উপরে উঠলো, উঠে যে করিডোর মধ্যে ঢুকলো, করিডোরে ঢুকে দেখতেছে যে ডান দিকে তো তার রুম, আর মাঝখানের রুমটাতে কেউ নাই, আর বাঁ দিকের রুমটা হচ্ছে এডির। তো সে চিন্তা করলো নিজের রুমে যাওয়ার আগে এডিরে দেখে আসে এডি কি করতেছে। তো আপস্টেয়ার যেহেতু বলছে, তো সে হেঁটে হেঁটে এডির রুমের দিক গেল এবং বাতি জ্বলতেছে কিন্তু এডির রুমের কাছে আর তার রুমের কাছে দুই পাশে, আর মাঝখানে বাতিটা কিন্তু অফ, যে এটার মধ্যে লোক নাই, মানে ই নাই, ওই সুইচ দেওয়ার পরে কিন্তু পুরো করিডোরেই তিনটা বাতি জ্বলার কথা। তো সে যে এডির রুমে যেয়ে জাস্ট নক করলো, এটা ভদ্রতা, নক করলো। তো নক করার পর কোনো রেসপন্স নাই, তো দুই তিনবার নক করার পর কোনো রেসপন্স নাই। তো সে কি মনে করে ফ্রেন্ড, তো সে আস্তে করে নবটা আস্তে করে ক্যাচ করে ঘুরায় দরজাটা খুলল। তো দরজা খুলে দেখতেছে ঘরের মধ্যে অন্ধকার, মানে রুমের বাতি জ্বলতেছে না, রুমটা অন্ধকার। তার একটু অস্বস্তি লাগলো যে এডি এত দ্রুত এসে ঘুমায় গেল, নিচে ভিলিও ঘুমায় গেছে, তো ঘরের মধ্যে অন্ধকার আর এডি শুয়ে আছে খাটের মধ্যে এবং তার গায়ের মধ্যে চাদর, সেও মানে একদম পুরা মনে হচ্ছে যে একদম ডিপ ঘুম। তো সে একটু শামসের একটু মনই খারাপ হইল যে কি ব্যাপার, এদের দুজনের ঘটনা কি, দুজনে এসে শুয়ে পড়ছে, একটু মন খারাপ হইল, চিন্তা করলো ওরা উঠাবো। তারপরও সে একটু মানে তার মনের মধ্যে ফ্রেন্ড তো একটু রাগও আছে, সে উঠে যায় ধাক্কা দিল এডির গায়ে, এই ম্যান ওয়েক আপ উঠস আপ, মানে ধাক্কা দিল। তো খুব এরকম দুই তিনবার ধাক্কা দেওয়ার পরও এডি একটু তাকায় তাকায় মানে একদম ঘুম কাতরে গলায় বিলির মতো বলতেছে, হোয়াটস গোয়িং অন ম্যান, আই এম স্লিপি, মানে আমার ঘুম আসতেছে, খুব ঘুম আসছে, আই এম ড্যাম টায়ার্ড, বলে সে বলছে যে ইউ গো টু স্লিপ। সবাক হলো যে ওদের দুজনে এরকম ঘুম আসতেছে কেন। তো সে আস্তে করে দরজাটা টেনে দিয়ে আর কিছু বলো না, চিন্তা করলো এটা নিয়ে কালকে কথা বলবে। তো বলে সে তার রুমের দিক গেল। তো রুমের দিকে গিয়ে সে তার রুমের দরজাটা জাস্ট খুলছে, এই সময় তার মাথার উপরে যে বাতিটা ছিল এটা টিপটিপ করে দুইবার জ্বলে নিভে গেল, মানে দুইবার জাস্ট স্টার্টার করছে করে নিভে গেল। তো সে দেখলো পুরা যে করিডোরটা অন্ধকার, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার এই এই জায়গাটার শেষ মাথায় কিন্তু একটা ছোট্ট মানে ই আছে আর কি, জানালার মতো কাঁচ দেয়া, সেই কাঁচ দিয়ে দেখতেছে যে বাইরের যে বাতিটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, বাইরের বাতিটাও বন্ধ। সবাক হইল ঘটনা কি, যে মানে এরকম বাতি মানে কি ইলেকট্রিসিটি চলে গেল ঘরের, তাহলে তো মানে ঘরটা ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজিং হয়ে যাবে, চরম ফ্রিজিং হয়ে যাবে, কারণ ইলেকট্রিসিটি চলে গেল তো এইখানে যে হিটিংটা কাজ করতেছে এটাও কাজ করবে না। তো সে মানে অবাক হইল, এখন চিন্তা করলো যে এটা আমি অন করতে যাব, অন করতে গেলে আমার বাইরে একা যাওয়া লাগবে। তো চিন্তা করলো যে নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, এটা চিমনিটা উঠছে এমন ভাবে যে মোটামুটি এই পুরো বাড়ির মধ্যে কিন্তু এই চিমনি থেকে একটা হিটের ব্যাপার মানে ট্রান্সফার হয়, এরকম একটা ব্যাপার আছে, এইভাবেই কনস্ট্রাক্ট করা জিনিসটা। তো চিন্তা করলো যে না আর যাবো না, ভয় পাইছে সে। তো রুমটা খোলার পর দেখতেছে তার রুমটা অন্ধকার, মানে ঘরগুটি ভিতরে দেখা যাচ্ছে না। তো আস্তে করে সে তার মোবাইল ফোনটা বের করলো, তখনকার সিম বেরিয়ান মোবাইল, তো সেটার আলো হালকা মতো পড়ছে ঘরের ভিতরে, দেখতেছে এদিক ওদিক যে বিছানা টিছানা দেখা যাচ্ছে এরকম, আর রুমের মধ্যে ঠান্ডা, বেশ ঠান্ডা, এতক্ষণ কিন্তু এত ঠান্ডা লাগে নাই তার কাছে, নিচে যখন ইসে ঢুকছে তখন তখনও কিন্তু ওই যে ফায়ার প্লেসের আগুনে মোটামুটি বেশ গরম ছিল, আর উপরে উঠছে তখন তখনও গরম ছিল কারণ হিটিং কাজ করতেছিল তখন। এখন রুমের মধ্যে ঢুকে কিন্তু এত দ্রুত টেম্পারেচার এত কমে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ এতক্ষণ চলতেছিল সবকিছু, এই মাত্র ইলেকট্রিসিটি গেছে, তো ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথেই হিটিং অফ হয়েছে, কিন্তু হিটিং অফ হওয়ার সাথে সাথে এক সেকেন্ড রুম এরকম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এটা হওয়ার কথা না। তার মানে কি এই রুমে হিটিং কাজ করতেছিল না, সে একটু ভাবল, তারপর চিন্তা করলো যে নিচে গিয়ে কি ব্রেকারটা সে অন করবে নাকি, মানে সে চিন্তা করছে যে সার্কিট ব্রেকার মনে পড়ে গেছে, একটা মেজর সার্কিট ব্রেকার আছে বাসার বাইরে যেটা এসেই তারা অন করছিল, তো চিন্তা করলো যে ওই ব্রেকারটা পড়ে গেল নাকি, এখন যাইতে সাহস পাইতেছে না, শামসের ভয় লাগতেছে, ওই যে বাইরে একটা অন্যরকম অনুভূতি হয়েছে সেরকম, আর বাসাটাই কেমন জানি তার কাছে লাগতেছে, তো ওই যাওয়ার আর সাহস পাচ্ছে না। আর যদি কোনো কারণে ছোট সার্কিট ব্রেকার টেকার দিয়ে থাকে সেটা হলো বেজমেন্টে খেয়ে যাবে, তো সে চিন্তাগুলো থাক বাদ দিই আমি, তো সে জাস্ট তার রুমের যে ওই লকের যে বোর্ড লকের নবটা সেটা চাপ দিয়ে দিল, লক করে দিল। আর এদিকে এসে সে দেখল যে যেই টেবিলটার উপরে সে তার জিনিসপত্র রাখছিল টুকিটাকে, সেটার মধ্যে সে তার যে ঘড়ি রিস্ট ওয়াচ খুলে রাখলো, তারপরে তার ওই ড্রয়ারের মধ্যে কিন্তু এসে সে তার সাথে একটা ফ্ল্যাশ লাইট ছিল ওটা রাখছিল, তো খুলে দেখলো ফ্ল্যাশ লাইটটা ঠিক মতো আছে, তো জিনিসপত্র রেখে সে তার জুতা টুতা খুলে গায়ের জ্যাকেট খোলার পর বেশ ঠান্ডা লাগলো, একটা কাঁপুনি লেগে গেল, ভিতরে তার থার্মাল ইনার পরা আছে, চিন্তা করলো যে যাক এটা অ্যাটলিস্ট পরা আছে, আর ব্ল্যাঙ্কেট আছে পাশে, ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ি, তো সে বিছানায় শুয়ে দেখতেছে বিছানাটা বেশ ঠান্ডা, এবং তার জানলাটা যেখানে জানলার পাশে কিন্তু জানলার পাশেই বেশ খানিকটা কাছেই কিন্তু ওই গাছটা, ওই যে মরা ডালালা গাছটা, তো সে ওখানে শুয়েছে বেশ ঠান্ডা লাগতেছে তার, আর ব্ল্যাঙ্কেটও আসলে বেশ মোটা যে তা না, নর্মাল ব্ল্যাঙ্কেট, তো চিন্তা করতেছে যে আমার কি মানে শীত মানে মানবে এটাতে, তো সে চিন্তা করতেছে একবার যদি জ্যাকেটটা সে পরে নিবে নাকি, তো যাই হোক তারপরে ওইসব চিন্তা বাদ দিয়ে চুপচাপ শুয়ে থাকলো ব্ল্যাঙ্কেট টেনে, এক সময় মোটামুটি একটু তার মানে সহ্য হয়ে আসছে ঠান্ডাটা এরকম অবস্থা, আর নিচে তো ফায়ার প্লেস জ্বলতেছে, ওইটার থেকে তো ওই যে বললাম যে বাসার মধ্যে সেন্ট্রালি হিটটা কিছুটা ছড়ায়, যাই হোক এই ঠান্ডার কারণেই শামসের চোখ লেগে আসলো, এক সময় ঘুমায় গেল সে, যদিও ভয় লাগতেছিল তার মনের মধ্যে, একটা ভয় লাগতেছিল কারণ ঘরটা তো অন্ধকার, বাতি নেই কোনো, মোবাইলটা যখন রেখে দিয়েছে স্ক্রিন অফ হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে, এবং তার কাছে ক্যান্ডেল মনে হচ্ছিল যে অন্ধকারের মধ্যে মানে কেউ যদি এসে দাঁড়ায় এরকম লাগতেছে, ভয় জিনিসটা কাজ করতেছে, আর ঘরের মধ্যে আলো বলতে শুধু এই জানলার ওই পাশে যে চাঁদের আলো এসে পড়ছে, পর্দা ভেদ করে যতটুকু আসতেছে ততটুকুই, তো যাই হোক ঠান্ডার মধ্যে সে ঘুমায় গেল এক সময়, তো হঠাৎ করে তার কাছে মনে হলো দূর থেকে সে কোনো শব্দ শুনতেছে, দশব্দ শুনতেছে, এই সময় এরম করতে করতে তার ঘুম ভেঙে গেল, তো ঘুম ভেঙে সে মনে হলো যে একটা চিৎকার শুনছে, সে অনেক জোরে চিৎকার শুনছে এবং চিৎকারটা দূর থেকে আসছে, দরজা দরজা দাঁড়ানো এর মধ্যে যতটুকু কানে আসছে, আর বেশ ঠান্ডা ঘরের ভিতরে, বেশ ঠান্ডা মানে একদম মানে কাঁপুনি উঠে যায় এরকম অবস্থা, তো সে বুঝলো যে নিঃশ্বাস ছাড়তে যে মুখ থেকে নাক থেকে ব্যাপর বেরোতেছে নিঃশ্বাসের সাথে, এত ঠান্ডা, সে কাঁপতে কাঁপতে কম্বলটা আরো ভালো মতো পেঁচায় শামস উঠে বসছে, উঠে বসে দেখতেছে যে এখন আর কোনো শব্দ আছে নাকি, দেখছে না এখন কোনো শব্দ পাচ্ছে না, যে সে মানে একদম শুনছে স্পষ্ট যে সে চিৎকারের শব্দ শুনছে, চিন্তা করলো যে আরে বন্ধুদের কারো কিছু হইল নাকি, কে চিৎকার করলো আর এত ঠান্ডা ঘরের মধ্যে, সে চিন্তা করছে যে কিছু একটা মানে তার করতে হবে, তো সে কম্বলটা নিয়ে উঠলো বিছনাতে, কাঁপতে কাঁপতে উঠে তার জ্যাকেটটা ধরলো হাত দিয়ে, জ্যাকেটও ঠান্ডা হয়ে আছে একদম, তো সে তাড়াতাড়ি কম্বল খুলে জ্যাকেটটা গায়ে দিল আগে, তারপর কম্বল পেঁচাইল গায়ে, তো কম্বলটা যখন একবার পেঁচাইছে সেকেন্ড ভাবে পেঁচাচ্ছে, সে চিন্তা করছে খাটে যায় শুবে, এই সময় মনে হলো যে তার বিছনার পাশে জানলার মধ্যে কাচের মধ্যে খস 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 শব্দ হইতেছে, মানে কোনো কিছু মনে হচ্ছে যে মানে কোন ডাল শুকনা পাতা বা কিছু যদি কাচের উপরে এরকম আঁচড় কাটে সেরকম, এটা কি ব্যাপার, সে অবাক হয়ে গেল, তো সে আস্তে করে জানলার কাছে গেছে, যে পর্দাটা সরাইছে, পর্দাটা সরায় সে দেখতেছে জানলার ওই পাশে একটা মেয়ে মানুষ, এবং মেয়ে মানুষ কি মানে তার চেহারা দেখা যাচ্ছে না, তার চুলগুলা এরকম ছড়ায় আছে একদম নিচ পর্যন্ত, একদম মানে একদম নিচে চলে গেছে মানুষ, লম্বা চুল মনে হচ্ছে গাউনের মতো পরা, আর হাতটা কাচের উপর রাখা, এই হাতটাই সে নামায় নিতেছে যে এরকম খসখস করে কাচের উপর একটা চিং করে শব্দ হচ্ছে, মানে একদম খুব তীক্ষ্ণ একটা শব্দ সে পাচ্ছে, এবং মানে হাতটা যে কাচের এখানে নিচে যে কাঠের বর্ডার আছে সেখানে গেছে, সেখানে খসখস করে শব্দ হলো, এবং এই চাঁদের আলো তো পিছনে পড়ছে, মানে মহিলাটার বা মেয়েটার পেছন থেকে চাঁদের আলোটা পড়ছে, এর মধ্যে মেয়েটার অবয়বটা বোঝা যাচ্ছে, তো সে বুঝতে পারতেছে হাতের যে মানে নখগুলা একদম সুচালো, হাতটা যে নামায় নিছে, এবং এক সেকেন্ডের মধ্যে টপ করে চোখ দুটো জ্বলে উঠলো মেয়েটার, মানে ওই অন্ধকারের মধ্যে মানে মনে হলো যে ওই যে সে চোখ দেখছিল ঝোপের ওই পাশে ওরকম দুটা চোখ দপ করে জ্বলে উঠলো, সে দেখলো যে জল জলে দুইটা চোখ আর চুলগুলো এরকম লম্বা, এরকম হাতে নখটা এরকম ই করতেছে। তো শামস ভয়ের চোটে পিছায় গেছে, লাভ দিয়ে সে কিছুই মানে হাতে নিতে পারে নাই, পিছায় গেছে। পিছায় যেয়ে সে দরজার উপর পড়ে ভয়ের চোটে দরজার নব খুলে ফেলছে, মোচড় দিলে তো খুলে যায়, লকটা তো চাপ দিয়ে লাগানো। সে মোচড় দিয়ে দরজা খুলে ফেলছে, ফেলে লাভ দিয়ে সে করিডোরে বেরিয়েছে। করিডোরে বের হয়ে সে দেখতেছে যে করিডোরটা অন্ধকার, একদম টিপ অন্ধকার। করিডোরের এই মাথায় একটা জানালা আছে, সেটা দিয়ে হালকা আলো ঢুকতেছে, মানে বেশ দু এক ফিট দেখা যাচ্ছে একটু সেই চাঁদের আলোতে। আর শেষ মাথায় মানে ওই মাথায় যেখানে নাকি এডি রুম নিছে, সেই জায়গাতেও একটা জানলা, সেটাতে একটু মানে ওই যে রুমে এডি রুমের দরজাটা আর একটু সামনে দেখা যাচ্ছে চাঁদের আলোতে। তো সে হঠাৎ করে শুনল প্রচন্ড চিৎকার একদম এডি রুমের ওদিক থেকে, ওই মাথা থেকে বললো যে এডি চিৎকার করতেছে। তো শামস আসলে মানে দিক বিদিক শূন্য হয়ে কিছু না বুঝে একবার তাকালো মাঝখানে, মাঝখানে কিন্তু সেই ইসের সিঁড়ি নেমে যায় নিচে আর কি। তো বিলি ওখানে আছে, তো সে একবার চিন্তা করলো সে বিলির কাছে যাবে কিনা। আবার চিৎকার করলো এডি, এবং চিৎকারটা যিনি কেমন মানে খুব তীক্ষ্ণ টাইপের একটা চিৎকার করতেছে, গলার একদম ভেতর থেকে, বুকের ভেতর থেকে চিৎকার উঠে আসছে। সে বুঝতে পারতেছে যে এটা এডির মানে কণ্ঠ। তো সে কিছু বুঝে না উঠে দৌড় দিল শেষ পর্যন্ত ওই দিকে, এবং করিডোর দিয়ে দৌড়াইছে, ধপ 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 শব্দ হচ্ছে। দৌড়ায় যখন যাচ্ছে সে একবার চিন্তা করলো যে বিলি কি চিৎকার গুলো শুনে নাই, বিলি উঠে নাই কেন। এই চিন্তা করতে করতে শেষ মাথায় সে চলে গেল দরজায়, যে কোনো মতে নব ঘোরায় মানে টান দিল, কেন নবটা সে লাগায় আসে নাই, সে যখন বিদায় নিছিল এডির ওখান থেকে তখন তেমনি দরজা টেনে দিছিল। দরজা খুলে সে দেখতেছে ঘরের ভেতর অন্ধকার, এবং ঠান্ডা তো ওইরকমই যেরকম ঠান্ডা, এবং এর মাঝে ওই যে পর্দা, জানলার পর্দা, ওই পর্দার দুই পাশে ফাঁক করে এবং জানালাটা খোলা, জানলা দিয়ে বাতাস ঢুকতেছে ঘরের মধ্যে, বাইরের বাতাস। আর বিছানা থেকে এডি প্রায় দুই হাত উপরে ভাসতেছে, মানে বিছানা থেকে দুই হাত উপরে ভাসতেছে সে বাতাসে, একদম লেভিটেট করতেছে জানলা খোলা। এই সময় সে দেখলো জানলার মধ্যে সেই যে অবয়বটা দেখছিল ওই অবয়বটা ওখানে দাঁড়াইছে। ভয়ের চোটে শামসের আত্মা পুরো উড়ে গেছে। শামস সাথে সাথে মানে সে আসলে খুব বেশি প্র্যাকটিসিং ছিল না আর কি, ধর্মকর্ম খুব বেশি করত না, কিন্তু এত ভয় পেয়েছে যে ছোটবেলায় যে দোয়া দুরুদ শিখছিল সে দোয়া পড়া শুরু করলো। এখানে সে পড়ে উঠছে জোরেই, মুখ দিয়ে পড়ে উঠছে, ভয়ের চোটে আর কোনো উপায় অন্তর নাই, সে দোয়া পড়ে উঠছে। দোয়া পড়ার সাথে সাথেই সে দেখলো যে থপ করে ওই যে বাতাসে ভাসতেছিল এডি, থপ করে যে বিছানার মধ্যে পড়ে গেল, আর ওই যে জিনিসটাকে দেখলো সেটা সরে গেছে ওখান থেকে, ওটা নাই। তো ভয়ে কাঁপতেছে শামস, তো সে জোরে জোরে, সে বুঝলো যে দোয়া পড়াতে কাজ হয়েছে, সে জোরে জোরে দোয়া পড়তেছে, মানে ছোট্ট সুরা শিখছিল, সেটাই ছোটবেলা শিখছে, সে জোরে জোরে পড়তেছে এবং মন থেকে সে বিশ্বাস করার চেষ্টা করতেছে যে সে বুঝতে পারছে যেটা কিভাবে কাজ করছে, মানে কিভাবে তার জন্য এটা কাজ করলো এই দোয়াটা। তো জোরে জোরে সে সুরাটা পড়া শুরু করলো। সে যখন নাকি তিনবার পড়ছে, সাথে সাথে দেখলো করিডোরের মধ্যে যে বাতি ছিল, বাতিগুলো দপ করে জ্বলে উঠলো, লাইট কিন্তু নিভানো ছিল, লাইটটা দপ করে জ্বলে উঠছে লাইট, এবং রুমের বাতিও জ্বলে উঠছে। তো সে তাড়াতাড়ি গিয়ে এডিকে ধরলো, ধরে সে ধাক্কা দিতেছে এডিকে, এডির ঘুম ভাঙতেছে না, দুই তিনবার ধাক্কা দিতেছে, হাত দেখলো বরফের মতো ঠান্ডা, হাত ঘষতেছে আর সে সুরা পড়তেছে। তো একটু পরে দেখলো এডি চোখ মিলে তাকাইছে, তাকায় মানে ভাবলেশীন ভাবে তার দিকে তাকায় আছে। তো তারপর বলছে হোয়াট হ্যাপেন টু মি, মানে কথা বলতেছে, মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে তার, তো মানে সেই ই আর কি ব্যাপার বেরিতেছে ঠান্ডা। তো বলতেছে ম্যান ইউর কোল্ড, ও সাথে সাথে এডির জ্যাকেটটা নিয়ে দিল যে পুরিরন এটা গায়ে দাও, দিয়ে সে এডিকে বললো যে আমার সাথে আসো, টেনে উঠাইলো, এডি হাঁটতে পারতেছে না, টলমলো পায়ে আসতেছে, বলে হোয়াট হ্যাপেন, মনে হচ্ছে কিছুই বুঝতেছে না, তুমি আমার সাথে আসো। সে নিয়ে আসলো এডিকে, নিয়ে নিচের দিকে নামলো, নিচের দিকে নেমে তখন আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, তা এডিকে নিয়ে সে যাচ্ছে আর সে সুরা পড়তেছে বিড়বিড় করে। তো এডি তাকে জিজ্ঞেস করতেছে হোয়াট আর ইউ সেইং, ইটস আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এটা অন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো ও শুধু মুখ দিয়ে হাত দিয়ে রাখে, এডিটা চুপ, শামস বলল চুপ, বলে নিচে গেছে, নিচে দিয়ে দেখতেছে যে বিলি এরকম হা করে শুয়ে আছে এবং ফায়ার প্লেসে কোনো আগুন নাই, ফায়ার প্লেসে আগুন নেই, মানে বিলি এরকম মানে হা করে শুয়ে আছে এবং এই যে আলো জ্বলতেছে, আলোতে দেখা যাচ্ছে। তো সে এডিরে আরেকটা কাউচের উপর বসা দিয়ে দৌড় দিয়ে গেল বিলির কাছে, যেয়ে দেখলো যে বিলি ঠান্ডা হয়ে গেছে এবং তাতে পালস দেখতেছে, পালস আছে কিনা, দেখে হ্যাঁ পালস আছে। সে সাথে সাথে বিলির হাত ঘষা শুরু করলো, এরকম যাই হোক ই করলো, মানে বেশ হাত টাত ঘষে, এবং সে তারপর ইরে ধমকাইলো এডিরে, ওয়েক আপ ম্যান, উঠো এখানে, দেখো দেবো হি ইজ ডাইং, তো তারপরে এরিয়া মানে মনে হলো যে অতক্ষণ সে মানে সম্বিত ছিল না, সে ই করলো মানে সম্বিত ফিরে আসছে, সে আসলে এসে দুইজনে মিলে অনেকক্ষণ চেষ্টা করলো তার হাতে তালু ঘষে টসে ই করে, অনেকক্ষণ পর বিলির ই আসছে মানে মানে হুশ আসছে, বিলি এরকম তাকাইছে, তাকায় মনে চোখ গুলো এরকম বড় বড় হয়ে গেছে। তো বলতেছে যে কি কি হয়েছে, হোয়াট হ্যাপেন? বিলি ভয় পেয়েছে, কথা বলতে চাচ্ছে না। তো বললো যে উই আর হিয়ার ম্যান, বলো কি হয়েছে। তাই বলে তার হাত খুঁজতেছে, আবার একই সাথে সে দোয়াও পড়তেছে শামস বারবার একটু পরপর, একটু গ্যাপ দিয়ে দোয়া পড়তেছে। একটু পরে বিলি বলল যে আমি তো এখানে ঘুমাইছিলাম, আমি কেন জানি এই মানে আমরা দুইজন যখন ঘরে ঢুকলাম এসে মনে হলো যে আমাদেরকে বাসাটা ডাকতেছে। হোয়াট হ্যাপেন, যখন আমরা বাইরে বারবিকিউ করছি আমাদের মনে হচ্ছিল যে বাসাটা আমাদেরকে ডাকতেছে ভিতরে। তো আমি আর এডি দুজনই ঢুকছি, এখন ঢোকার পর কিন্তু আমি বলতেছি যে আমি অনেক টায়ার্ড, আমি শুয়ে পড়বো। এডিও একই কথা বললো, বলে উপর উঠে গেল, আমি এখানে শুয়ে পড়লাম। আমার তেমন কিছু খেয়াল নাই, আমি ভাষা ভাবে আমার মনে আছে শামস যে ইউ কেম, তুমি আসছো, কিন্তু তারপর আমার কিছু খেয়াল নাই। এরপর আমি এখানে শুয়েছিলাম, বেশ উষ্ণ ছিল, বেশ গরম ছিল ঘরের মধ্যে। হঠাৎ করে আমার কাছে মনে হইল যে ফোর ফোর সাউন্ড হইতেছে, ফোর 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 করে সাউন্ড হচ্ছে, তো মানে কেমন যেন একটা শব্দ বাতাসের মতো। তো আমি আমার ঘুম ছিল, ঘুম ভেঙে গেছে, আমি তাকায় ফোর ফোর শব্দের দিকে তাকায় দেখি ফায়ার প্লেসের আগুনটা মনে হইতেছে ফায়ার প্লেস থেকে বাইরে চলে আসতেছে, মনে হচ্ছে কেউ ব্লো আউট করতেছে আগুনটা, ভোর ভোর করে বাইরের দিকে আসতেছে। এরপর দেখলাম আগুনটা একবার বের হয়ে এসে পুরো একটা মানুষের রূপ নিল, এরকম মানুষের মতো রূপ নিল, আর মনে হলো পুরো আগুনটাকে টেনে এসে হাতের মধ্যে ঢুকায় ফেললো, মানে কোন আগুন আর ওই ফায়ার প্লেসে নাই, পুরো নিভায় ফেলছে, পুরো পুরো একটা আগুনের মানুষ হয়ে গেছে, এবং ওইটা আমার দিকে আসছে, কাছায় আসছে। কাছায় আসার পরে আমার আর সে কিছু মনে নেই, আমি কাঁপতে কাঁপতে মানে আমার মানে ই হয়ে গেছে, আমি আর কিছু মনে নেই, যে আমার একটু আগে মনে হলো যে তোমরা আমাকে উঠাইছো। সেই তো এটা যখন বলছে বিলি এটা বলল, সাথে সাথে তারা শুনতেছে উপরতলার থেকে হাসির শব্দ, মানে এত ভয়ঙ্কর কণ্ঠে হাসি, মানে না এটা কোনো পুরুষ, না এটা কোনো মানে মহিলা, এবং হাসিটা কেমন জানি মানে ভয়ঙ্কর টাইপের একটা হাসির শব্দ। তো তিনজনে মিলে ভয়ে একসাথে বসে ওইখানে মানে একদম থরথর করে কাঁপতেছিল, কিছু করার নেই, এবং শামস জোরে জোরে দোয়া পড়তেছে, এবং যখন দোয়া পড়তেছিল তখন শব্দ পাইতেছে উপরের মধ্যে, এদিক ওদিক কিছু উড়ায় মারতেছে, মানে ভেঙে ফেলার মতো এরকম একটা অবস্থা, উড়ে মারতেছে এরকম অবস্থা। তো মানে বেশ ভয়ে ওরা তিনজন সময় কাটাইল, এবং অনেকক্ষণ, কতক্ষণ চলছে এটা বলা যায় না, শামস মোটামুটি দোয়াই পড়তেছিল, এবং ওরা দুইজনও নাকি বসে বসে তাদের মতো মানে রিলিজিয়াস চিন্তা করতেছিল, এবং ওদের মতো বিবলিক্যাল যে ইগুলা আছে ওগুলা তারা মনে মনে মানে ই করতেছিল, রিসাইট করতেছিল। তো যাই হোক, এক সময় এগুলো থামে, তো তিনজন ততক্ষণে মানে ঠান্ডায় জমে গেছে পুরো এরকম অবস্থা, আর এর মাঝে নাকি আবার বাতি বন্ধ হয়ে গেছিল, আবার আসছে, আবার ফ্লিকার করতেছিল বাতি, এরকম অবস্থা। তো অনেকক্ষণ পর মানে আবার বাতি স্টেডি হয়ে গেল, লাইটটা স্টেডি হয়ে গেছে, এবং ওই যে হিটিং সিস্টেমটা অটোমেটিকলি কিক অন করছে, করার পর দেখা গেল যে একটু পরে টেম্পারেচার ঠিক হয়েছে রুমের, মোটামুটি উষ্ণতায় ভরে গেছে ঘরটা। তো তিনজন মিলে তারপর বললো যে কি হয়েছে বুঝলাম না, তো বুঝতেছে যে এখন সকাল হচ্ছে আর কি, সকাল হচ্ছে। তো তারা মোটামুটি ই হয়ে উঠল, উঠে তারপর তিনজন কথা বললো যে কি ব্যাপার, কেন হয়েছে এরকম ইয়েছে। তো তাদের মধ্যে ওই বিলি আর এডি দুজনই বললো এই বাসা হন্টেড। তো শামস বললো যে অফকোর্স ইট ইজ হন্টেড, এবং এই কটেজ আমাদেরকে কেন দিছে, বলে যে উই ডোন্ট নো। তো তারপরে ওই তারা ওখান থেকে ফোন করলো, ফোন করলো অফিসে, বললো যে তোমাদের এই কটেজে সমস্যা আছে, আই থিঙ্ক ইটস সুপার ন্যাচারাল, তোমাদের লোক কখন আসবে এখানে, আর আমরা হাইকিং এ যাব না, উইল গেট ব্যাক টু আওয়ার প্লেস, কারণ আমাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো না। তো একটু পরে দেখা গেল যে তারা ওয়েট করছে, তখন আলো ফুটছে, একটু পরে তাদের লোক আসলো। তো যে গাইড আসছে সে বলতেছে যে ম্যান তোমরা এটা পিক করছো কেন, বলে পিক করছি কেন মানে আমাদেরকে কি কোনো বলা হয়েছে যে এখানে কোন রকম সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার আছে, বলে নট রিয়েলি, ইটস নট লাইক দ্যাট, বাট আমার মনে হয় যে নাকি তোমাদেরকে এটা বুক করে দিছে তার বলা উচিত ছিল যে এই কটেজটার মধ্যে সমস্যা আছে, এইটা এক সময় এখানে একটা ফ্যামিলি থাকতো এবং ওরাই এটা বিক্রি করে দিয়ে গেছিল, এইটার মধ্যে বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে, ওই লোক মনে হয় এখানে বসে মানে ই করতো আর কি, কিছু চর্চা করতো আর কি, বিশাল ডিমনিক ব্যাপার স্যাপার আছে। তো এইটা সাধারণত দেয় না মানুষে, এটাতে মানে মানে টেম্পোরারি হোল্টেজ হিসাবে যদি কেউ নেয় যে আসছে দু এক ঘন্টা দিনের বেলা, রাতের বেলা এখানে স্টে করার জন্য দেয় না, তোমাদের কেন দিল, খুবই আশ্চর্য ব্যাপার, আমি অফিসে এটা নিয়ে কথা বলবো অবশ্যই, আর তোমাদের রিফান্ড দেওয়ার ব্যবস্থা করবো। মানে হেকটিক ব্যাপার স্যাপার, তো বললো যে হ্যাঁ আমাদের রিফান্ডের ব্যবস্থা করো আর আমরা এই ট্রিপটা পরে নিব, পরে দেখা যাক কেমনি কি করা যায়, আমরা আপাতত ব্যাক করে চলে যাবো আমাদের ইসে। যাই হোক, ওই লোকটাও তাদের জন্য খুব সরি ফিল করলো, যে বলল যে এটা আসলে এক্সপ্লেইন করার মতো কিছু না, তবে জিনিসটা আসলে সত্যি যা এটা বলা আছে ওদের কাছে যে এই জায়গাটা একটু সমস্যা আছে, মানুষ ভয় টয় পায়, মানে এটা তো আসলে আমরা ওইভাবে লিপিবদ্ধ করতে পারি না, সুপার ন্যাচারাল জিনিসকে তো লজিক্যালি দেখানো যায় না। বাট দ্য থিং ইজ হোয়াট, যে এই জায়গাটা মানুষ ভয় পায় রাত্রে থাকতে যে সমস্যা হয়েছে, এবং আমরা তখন হিস্ট্রি ঘাটছি দেখছি যে এই জায়গাটা যে বিক্রি করছিল সে ছিল এরকম এরকম ব্যাপার, এবং ওই যে গাছটা গাছটার গোড়ার মধ্যে বিশাল সমস্যা আছে। তো যাই হোক, তো ওইখান থেকে পরবর্তী যে শামসা ব্যাক করে চলে আসে, ওই দিন আর তারা যায় না। তো শামস ব্যাক করে আসার পর বেশ কিছুদিন সে দুঃস্বপ্ন দেখত, অনেক ই দুঃস্বপ্ন দেখত। তো পরে তার এক মামার বাড়িতে গেছিল, সে তার মামা ওখানে থাকত এবং উনি বেশ পায়াস মানুষ, তো মামা তাকে শামসকে ঝেড়ে দেন আর কি, দোয়াদুদ বলে দেন এবং বলে যে এই মানে এগুলো প্র্যাকটিস করতে দোয়াদুদ, আর বলছিল যে যাতে নামাজ কালাম ঠিক মতো পড়ে, বলছিল যে নামাজ কালাম না পড়লে তুমি যে ঘোরাঘুরি করো এবং তোমার যে এরকম অভ্যাস এগুলাতে আসলে অনেক কিছু হবে, তুমি পাহাড়ে যাও ক্লাইম করতে, এই দোকানে ক্যাম্পিং করো এসে। তো যাই হোক, শামস মামার কাছ থেকে ভালো শিক্ষা নেয় এবং এরপর থেকে শামস যতবারই ক্যাম্পিং এ গেছে সে কিন্তু সবসময় দোয়া দরুদ পড়ছে এবং সে তার এরপর থেকেই মোটামুটি প্র্যাকটিসিং হওয়া শুরু করছিল। তো যাই হোক, এই ছিল শামসের ঘটনা। আমার কাছে বেশ ভালো লাগছে ঘটনাটা, আমি বেশ এনজয় করছি কারণ আমি বাইরের পরিবেশগুলা একেবারে রিলেট করতে পারতেছিলাম। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়, এবং যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে, ততক্ষণ বন্ধ করতে যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত রীতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মহিউদ্দিন খান চট্টগ্রামের পাঁচলাইশ থেকে। মহিউদ্দিন তার মামার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব মহিউদ্দিনের পাঠানো ঘটনায়। মহিউদ্দিনের মামা, তার নাম আমি এখানে ছদ্মনাম ব্যবহার করব, তার নাম রাখলাম রাকিব। তো রাকিব সাহেব ছিলেন বেশ শখের একজন মৎস্য শিকারী, তিনি একটি চাকরি করতেন এবং তার শখ ছিল মাছ শিকার করা। চাকরির ফাঁকে যখনই সময় পেতেন, এমনকি কাজের ফাঁকেও তিনি যখন সুযোগ পেয়ে যেতেন তার পরিচিত মানুষের সাথে চলে যেতেন বিভিন্ন জায়গায় মাছ ধরতে, হোক সেটা পুকুর হোক সেটা নদী বা বড় কোনো খাল বিল, যেখানেই সুযোগ পেতেন তিনি চলে যেতেন। তো যাই হোক, রাকিব সাহেবের এক বন্ধু, তিনি এই চট্টগ্রাম বিভাগেরই কোন একটি অঞ্চলে চাকরি করতেন, বেশ বড় একটি জায়গায় চাকরি করতেন একটা কোম্পানির আন্ডারে। তো তাদের সেইখানে একটা বড় লেক ছিল, বড় লেক আছে, তো সেখানে তিনি ইনভাইট করলেন রাকিব সাহেবকে মাছ ধরার জন্য, বলল তুই যদি বেড়াতে আসিস তাহলে আমরা মাছ ধরতে পারবো, কোনো অসুবিধা নেই, তো চলে আয়। তো রাকিব সাহেব ও সময় সুযোগ করে চলে আসলেন একদিন বন্ধুর ওখানে। দুপুরবেলা বেশ গল্পগুজব হলো বন্ধুদের মধ্যে, খাওয়া দাওয়া হলো এবং তার বন্ধু তাকে ঘুরা ঘুরা দেখাইলো বিভিন্ন জায়গা, খুব সুন্দর জায়গা, পাহাড় আছে, ঝর্ণা আছে, বেশ সুন্দর একটা জায়গা। তো বিশাল এক লেক, সেই লেক দেখালো, বলল যে বন্ধু এখানে মাছ পাওয়া যায়, বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়, তো আমরা রাতের বেলা আসবো এখানে মাছ ধরতে, অসুবিধা নেই। তো রাকিব সাহেবের বন্ধু রাকিব সাহেবকে রাতে মাছ ধরতে আসার কথা বলার কারণ হচ্ছে তিনি জানেন তার বন্ধু রাতে মাছ ধরতে ভালোবাসেন, আর সাধারণত তিনি ওই যে দিনের বেলা চাকরি করেন রাতের বেলায় তিনি যান অন্যান্য বন্ধু যারা মাছ ধরে মৎস্য শিকারী তাদের সাথে বসেন মাছ ধরেন। তো এই বন্ধুও অনেক সময় যখন একই জায়গায় ছিলেন তখন রাকিব সাহেবের সাথে যেতেন মাছ ধরতে, বসতেন, গল্প করতেন, বেশ ভালো আড্ডাবাজি হতো। তো তার কাছে পুরনো স্মৃতিটা খুব মানে অসাধারণ, তো তিনি মনে করছেন যে ভালোই লাগবে, খুবই ভালো লাগবে যদি একসাথে আড্ডা দিই সন্ধ্যার পরে, আর এখানে তো তার যেহেতু অফিস তার মোটামুটি ভালোই একটা হোল্ড আছে আর কি। তো তিনি রাকিব সাহেবকে বললেন যে আমরা যাব সন্ধ্যার পর। তো এসে তারা তাদের বাসায় আসলেন, বাসায় এসে বিকালে নাস্তা রাস্তা করে সন্ধ্যা হয়ে গেল, নামাজ কালাম পড়লেন মাগরিবের পরে এবং তারপর মাছ ধরার সরঞ্জাম যা যা আছে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বলছিলেন সব রেডি করতে। তো তার অ্যাসিস্ট্যান্ট সব রেডি করে দিল। তো তিনি বললেন যে অ্যাসিস্ট্যান্ট বললো যে স্যার আমি যাবো নাকি, বলে না তোমার যাওয়া লাগবে না, আমি আর আমার ফ্রেন্ড যাবো। তো দুজনে মিলে রওনা দিলেন। তো এটা এটা যাচ্ছেন এবং এই যে রাস্তা লেকের কাছে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ অন্যরকম, মানে একেবারে নেমে যেতে হয় পাহাড় দিয়ে, আস্তে আস্তে বেয়ে বেয়ে নামতে হয়, আবার সোজা হেঁটে যেতে হয়, এবং সেই জায়গাটা একেবারে যেখানে পাহাড় থেকে নেমে যে হেঁটে যাচ্ছে জায়গাটা সমান, কিন্তু দুই পাশে এরকম গাছগাছালি, আবার সমান একটা ল্যান্ডের মতো, মানে একেবারে অন্যরকম প্রাকৃতিক পরিবেশ। তো রাতের বেলা তারা যখন হাঁটতেছে, একদম পোকামাকড় ডাকতেছে, মানুষজন নাই, ঝিঁঝি পোকা ডাকতেছে, আর চাঁদ উঠছে, চাঁদের আলো হালকা ভাবে আসে ওই জায়গায়। তো হেঁটে হেঁটে যাচ্ছেন সামনে, তো রাকিব সাহেব বলতেছেন যে তোমাদের এখান তো বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা মাছ ধরতে বন্ধু। বলে কেন? যে মানে বেশ ভিতরে যেতে হচ্ছে, লেকের কাছে যেতে গেলে বেশ ভিতরে যেতে হবে। হ্যাঁ আসলেই, মানে আমি যখন দেখছি আমার শুধু তোমাকে মনে পড়ছে যে দুইজনে মিলে বসলে জোস লাগবে মাছ ধরতে। যাই হোক, হেঁটে হেঁটে আসছে, ওখানে এসে দেখলো যে একটা ছোট কটেজ আছে, ওখানে একটা অফিসের মতো, কিন্তু বেশ পুরনো, ওখানে মানুষজন এখন নাই, মানে কেউ দিন মানে রাতের বেলা কেউ থাকে না, দিনের বেলা হয়তো ওখানে কোনো একটা অফিস চলে, রাতের বেলা কেউ নাই, এবং বেশ পুরনো বিল্ডিং। ওইটার মধ্যে একটা গাছ আছে, বড় গাছ আছে। তো ওই কম্পাউন্ড থেকে যখন যাচ্ছে, তখন রাকিব সাহেবের কাছে কেমন জানি একটু গা ছমছম করছে, মনে হচ্ছে জায়গাটা কেমন জানি। তো তিনি তো অনেক জায়গায় গেছেন, এবং তিনি কিন্তু এই এইসব জিনিসে মানে অতিপ্রাকৃত জিনিসে মোটামুটি তার একটা বিশ্বাস আছে এবং আইডিয়াস আছে, যেহেতু মাছ ধরেন অনেক রকম নাকি অভিজ্ঞতা তার এরকম আছে। তো যাই হোক, রাকিব সাহেবের ওখান থেকে যাওয়ার সময় নাকি কেমন জানি লাগছে। তো তিনি তখন জিজ্ঞেস করছেন তার বন্ধুরে যে দোস্ত, তোমাদের এখানে কি মানে ই আছে নাকি, মানে উল্টাপাল্টা জিনিসপত্র আছে নাকি? তো তখন নাকি হাসতেছে তার বন্ধু, বলে যে বন্ধু এত বড় একটা লেক এখানে, মানে অনেক কিছু মানুষ জানে শুনে এরকম, আর জানো তো বিশাল ঝর্ণা আছে এই সেই, তো মানুষ অনেক কিছুই শুনে, তো হইতে পারে মাছ ধরতে গেলে তো কতজনে কত কিছু দেখে, তো তুমি কি ভয় পাইতেছো? তখন রাকিব সাহেব বলে আরে না কিসের ভয়, চলো। যাই হোক, দুজনে মিলে যায় গিয়ে সেখানে বসে বসে তাদের বর্ষি ফেলে, বর্ষি ফেলে নিজেদের মতো গল্প গুজব করতেছে, এবং সাথে করে যে চায়ের ফ্লাস্কও নিয়ে আসছে, যেন চা খাচ্ছে। তো বেশ ভালোই সময় কাটতেছে। তো অনেকক্ষণ পরে তাদের ইসে বর্ষিতে টান পড়ল এবং বুঝলো যে মাছ আটকাইছে। রাকিব সাহেবের বন্ধু তার সাথে যে হ্যারিকেন ছিল সেটাকে উঁচা করে ধরলো, হ্যারিকেন বাড়াই দিয়ে আর রাকিব সাহেব খেলানো শুরু করলো। তো অনেক কষ্ট করতেছেন, একদম কাছাকাছি এসে বন্ধুরে শুধু বলতেছেন যে বন্ধু তুমি সামনে আসো, সামনে এসে ধরো, আলোটা একটু সামনে ফেলো। সামনে ফেলছে, বলে যে টর্চ লাইট মারবো, বলে না টর্চ লাইট মারা লাগবে না, তুমি আলোটা সামনে ফেলো। আলোটা সামনে ধরে রাখছে এবং রাকিব সাহেব মোটামুটি খেলাইতেছে ভালো মতন, বেশ এদিক ওদিক সুতা ছাড়ে ঠাড়ে, এবং বুঝলো বেশ বড় মাছ, এটা যদি এরকম ই হয়ে যায় তো মানে সমস্যা আছে, মানে ছিঁড়ে চলে যাবে এরকম আর কি। তো অনেকক্ষণ খেলাইতে 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 যখন কাছে চলে আসে মাছ, বুঝতে পারছে পানির মধ্যে বিশাল ঘাই দিছে একটা। তো তার বন্ধুকে বন্ধু করছো কি বিশাল, তো হ্যাঁ বিশাল ধরছি, দাঁড়া আমি এক কাজ করি, হ্যারিকেনটা রেখে তিনি ওই যে হাতে নেট নিয়ে তাড়াতাড়ি কাছে চলে গেলেন, গিয়ে নেট নামায় মাছটাকে টেনে, মানে অনেকখানি তো দেখে তার নেটের ওইটা মানে আর তোলার পারতেছে না, বেশ বড়। তো তিনি দুই হাত দিয়ে মানে নেট আর হাত দিয়ে টেনে টুনে তুললেন, বেশ বড় সাইজের মাছ, মানে মিনিমাম 6 কেজির উপরে, একটা মোটা এরকম কাতল মাছ, লাফাইতেছে এরকম, ই করতে হবে, ধরে রাখা যায় না, ঝাপটানো যায় না। তো রাকিব সাহেবের বন্ধু মানে খুব খুশিতে সেটাকে নিয়ে ঝাপটায় ডাপটায় এনে একদম এনে মাটিতে ফেলাই দিলে, মাটিতে লাফাইতেছে ধপ করে, বলে যে কি করছো বন্ধু জোস, মানে কি তুলা ফেললাম আমরা? বলে কি হ্যাঁ, তাড়াতাড়ি তুলে নিয়ে বালতির মধ্যে ঢুকাইলো, তাদের বড় বালতি নিয়ে আসছিল বালতিতে, বালতির মধ্যে ফটফট ফটফট করে শব্দ হইতেছে, মানে কঠিন অবস্থা। তো ক্লান্তি লেগে গেছে, তার বন্ধু বললো যে দাঁড়াও আমি আসতেছি, কোথায় কয়েছে একটু জল বিয়োগ করে আসি। তো তার বন্ধু হেঁটে গেল, রাকিব সাহেব আবার তার তাড়াতাড়ি বর্ষি খুলছে, তো বর্ষির মধ্যে আবার নতুন করে উনি আধার দিতেছে, আর একটু পরপর ওই হ্যারিকেন নিয়ে তিনি আবার দেখতেছে মাছটা, মানে তার কাছে অসাধারণ লাগলো যে এই মানে বর্ষি ফেললাম বেশিক্ষণ যায়নি, এর মধ্যে এরকম মাছ পেলাম, কঠিন অবস্থা, মানে খুব খুশি রাকিব সাহেব, খুবই খুশি। যাই হোক, বর্ষিতে তিনি আধার দিয়েছেন, তো বর্ষিতে আধার দিতে যে হঠাৎ করে তার হাতটা একটু মানে ফুটা হয়ে গেছে, বর্ষি নিচে লেগে খোঁচা লেগে রক্ত বেরিয়ে গেল। তো তিনি একটু মানে ই হয়ে গেছেন, মানে অস্বস্তি ফিল করলেন এর নিয়ে যে এই জায়গার মধ্যে তো এরকম খোঁচা অনেক খাইছেন। তারপরে তিনি হাতটাকে একটু ই করে, তারপর তিনি ওই ই করে আবার সে বর্ষি ফেললেন এখানে, সব করে বর্ষি যে পড়ছে পানির মধ্যে, আর তিনি ওইটাকে নিয়ে বসছেন, বসে হাতটাকে একটু চাপতেছেন, ই করতেছেন। তো দেখলেন যে হাত দিয়ে ছাড়াতে ভালোই রক্ত বেরিয়েছে, রক্ত আর থামতেছে না। তিনি কি করবেন দেখে এদিকে তার বন্ধুও আসতেছে না, তো ই করে তার জিনিসপত্রের মধ্যে কিছু পেলেন না। তো দেখলেন যে ওখানে যে কাপড় আছে, কাপড় একটা নিয়ে ওইটা কাপড়ের কোনাটা ছিঁড়ে তিনি হাতের মধ্যে পেঁচায় হাতটাকে বাঁধলেন, বেঁধে চুপচাপ বসে আছেন, এরকম অবস্থা। তো অনেকক্ষণ হয়ে গেছে, তো তিনি চিন্তা করলেন কি যে ফ্রেন্ড আসতেছে না কেন, এদিকে আর কোনো বড়শিতে টানও পড়তেছে না, বেশ খানিকক্ষণ পরপর মাছের বাড়ি পড়তেছে এখানে, মানে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে মাছ। তো তিনি বললো বন্ধু আসতেছে না কেন, অনেকক্ষণ সময় হয়ে গেছে তার বন্ধুর কোনো খবর নেই। হঠাৎ করে তিনি দূর থেকে শব্দ পাইতেছেন, মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ কারোর সাথে ঝগড়া করতেছে, মানে কিছু মানে বাক বিতণ্ডা টাইপের হইতেছে, এবং মনে হচ্ছে যে মনে হয় কোনো পুরুষালী কণ্ঠ আছে, এরকম ঝগড়া হইতেছে। তো তিনি ভাবলেন যে তার বন্ধুর সাথে কারো ঝগড়া হইতেছে নাকি, কিন্তু মেয়ে মানুষ এখানে কোত্থেকে আসবে। তো তিনি অনেকক্ষণ এরকম তাকাইলেন অন্যমনস্কভাবে, তার বড়শিটা কিন্তু এরকম পানিতে ফেলা, তার ফিশিং রড এখানে রাখা। তো তিনি চিন্তা করলেন যে মানে কি হইতেছে, এবং মনে হচ্ছে যে মানে ঝগড়াটা বাড়তেছে। একবার মাথা দুইবার পিছন দিকে তাকায় তিনি বন্ধুরে দেখলেন না। তো তিনি চিন্তা করলেন যে আমি কি যাবো নাকি ওদিকে, কি ব্যাপার, দেখি ঘটনা কি কি হলো। তো তিনি মাছের বড়শিটাকে টেনে এনে, মানে তার ফিশিং রডটাকে টেনে এনে তিনি বালতির সাথে এই সাইড দিয়ে কাট করে রাখলেন, যদি হঠাৎ করে যদি মাছ টাছ টানো দেয় যাতে এটা ছেঁচড়ায় চলে না যায় ওদিকে, বড় মাছ টাছকে, যেহেতু এত বড় মাছ পাইছেন এরকম। তো তিনি এই পাশে টেনে রাখলেন, এবং তার আগে তিনি সুতাটাকে একটা প্যাচ দিয়ে দিলেন বালতির সাথে। তো দিয়ে তারপর তিনি হারিকেনটা নিয়ে হাঁটা ধরলেন, তা হারিকেনটা নিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে তিনি সামনে যাচ্ছেন, আর মনে হইতেছে ওই নারী কণ্ঠের শব্দ বাড়তেছে আর কি, মানে এই যে মানে চেঁচামেচি কথাবার্তা। তিনি দু একটা কথা শুনলেন যে ফাইভ জমি পাইছেন নাকি, কি শুরু করছেন, আরি আরি এরকম শুনতেছে। তো তার কাছে জিনিসটা মনে হয় রাকিব সাহেবের জানি, ঘটনা তো অন্যরকম, এখানে কি উল্টাপাল্টা কেউ মানে কিছু করতেছে নাকি, কারোর সাথে কোনো বেয়াদবি করতেছে নাকি। এই চিন্তা করতে করতে তিনি আরো দ্রুত হাঁটা শুরু করলেন হারিকেন নিয়ে। হাঁটতে হাঁটতে তিনি উঠে মানে যাচ্ছেন সামনে, আর মনে হচ্ছে শব্দটা বাড়তেছে। একটু পরে দেখলেন যে পাশে যেরকম বড় বড় ঝোপঝাড় আছে, এরকম বড় বড় গাছের মতো, এরকম পাতার মতো এখানে ঝোপ আছে, বিশাল বিশাল ঝোপ, ঝোপের ওখানে মধ্যে ঝোপ ভেঙে কেউ যাচ্ছে ওদিক দিয়ে মনে হচ্ছে। এর মধ্যে তিনি শব্দ পেলেন ওই মানে মহিলার বা মেয়ে মানুষের শব্দ, যে কি করতেছেন, এই কি করতেছেন এরকম। তো তিনি ভাবলেন নারী এখানে তো কোনো সমস্যা হইতেছে, রাকিব সাহেবের মানে মানে মাথায় উল্টাপাল্টা চিন্তা আসলো যে কি উল্টা হইতেছে। তিনি ওই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেখান থেকে এই শব্দ পেয়েছেন ওর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যে দেখলেন যে যেখান থেকে বেরোইছেন উনি, সেখানে হচ্ছে যে সেই শব্দগুলো আসতেছে কিন্তু ওই যে বিল্ডিংটা, অফিস বিল্ডিংটা যেটা, ওই যেটা দেখছেন যে একটা অফিস, তার কাছে একটু অন্যরকম ফিল হয়েছিল সে অফিসের ওখান থেকে, কম্পাউন্ডের ওখান থেকে। তো তিনি মানে দ্রুত হাঁটা দিলেন এখানে, এবং মনে হচ্ছে যে কোনো মহিলার সাথে কেউ মানে ধস্তাধস্তি বা টানাটানি করতেছে, এরকম শব্দ হচ্ছে, মহিলা মানে বকা দিতেছে, এরকম একটা অবস্থা। তিনি হাঁটতে হাঁটতে তিনি সেই মাঝখানে উঠে আসলেন সেই অফিস কম্পাউন্ডের এখানে। ওখানে বড় একটা গাছ আছে দেখলেন, বেশ ঝাঁকড়া একটা আম গাছ, ডালপালা মেলানো, বেশ পুরনো, মোটা, মানে কাণ্ডটা এরকম মোটা। তো ওখানে উঠে আসছেন তিনি, ওখানে উঠে এসে তিনি শব্দ পাচ্ছেন যে এই যে এরকম বাঁকানো যে এরকম অফিস কম্পাউন্ডের মতো বিল্ডিংটা, বিল্ডিং ঠিক না, এটা আসলে পাকা ঘরের মতো করা, টিন শেড করা, এবং দুই পাশ থেকে এরকম মাঝখান দিয়ে এরকম একটা জায়গা। তিনি মনে ওখানে শব্দ পাইতেছেন। তো তিনি তাড়াতাড়ি তার হারিকেন নিয়ে তোড় দিয়ে যায় ওই যে ছোট দুই চারটা সিঁড়ির ধাপ আছে ওইটা দিয়ে তিনি পার হইতে গেলেন। তো সেই ধাপে যে তার পা বেঁধে গেল সিঁড়িতে, পরে তার হারিকেনটা ঠাস করে পড়লো চিমনিটা, মানে ফেটে চিমনি ভেঙে গেল, পুরো আগুন নিভে গেল আর কি তার। তো তিনি মানে পড়ে গেছেন, কিন্তু হাত পা এরকম পড়ছেন, এবং তার হাতটা বাড়ি খেয়েছে সাথে ওই যে ফুটা হয়েছিল ওখান থেকে মনে হচ্ছে রক্ত গড়ায় পড়তেছে আরো। তো তিনি তাড়াতাড়ি মানে হাতটাকে চেপে ধরলেন, চেপে ধরে তিনি শোনার চেষ্টা করতেছেন শব্দ। তো মনে হইতেছে যে ওরকম মানে একটু ঝগড়াঝাটি এরকম হচ্ছে এখনো। তো তিনি তাড়াতাড়ি দৌড়ায় গেলেন কর্নারে, কর্নারে যে তিনি পৌঁছেছেন যেখান থেকে শব্দটা আসতেছিল মোটামুটি এই এই মানে ডানে যে একটা প্যাসেজের মতো ঢুকছে ওইখানে, ওখানে ঢুকে শব্দ পাচ্ছেন তিনি, ওখানে গেছেন যে কিন্তু ঘর একটা ঘর, ওই ঘরের মধ্যে ওখানে শব্দ হইতেছে, মানে মহিলা তাকে বকা দিতেছে, গালি দিতেছে, একটা শব্দ হইতেছে, আর পুরুষের শব্দ না এরকম। তো তিনি আর কোনো কথা না বলে চিন্তা করে দরজাটা ভেজানো ছিল, দরজাটাকে কাত দিয়ে জোরে বাড়ি মেরে খুলে ফেলেন। তো দেখলেন দরজা খোলাই ছিল, তার জোরে কাত দিয়ে ধাক্কা দেওয়ার দরকার ছিল না। রাকেশ ভাই যখন ধাক্কা দিয়েছে দরজা খুলে গেছে, ক্যাচ করে খুলে গেছে, মানে ধাক্কার চোটে মনে আরো দরজা হবে নি, যেহেতু খোলা দরজা। ঘরের মধ্যে কোন সাড়া শব্দ নাই, পুরো নীরব, থরথর মানে থমথম করতেছে ঘরটা, মানে একদম মানে নীরব একটা ঘর, এবং বাতি নাই, তো অন্ধকারটা আরো বেশি আসতেছে। ঘরের জানলা আছে দুই পাশে, জানলার মধ্যে কোনো পর্দা টর্দা নাই, জানলা মানে ই করা, মানে ওই জানলার মধ্যে জাস্ট ওই গ্রিল লাগানো গ্লাস ছিল, গ্লাসও ভেঙে গেছে, সেখানে আলো ঢুকতেছে, রাতের আলো। মোটামুটি সে দেখতেছে যে ঘরটা অন্ধকার, পুরনো কিছু বেঞ্চ টাইপের টেবিল টুবিল এখানে ছিল সেগুলো পড়ে আছে, তিনি দেখতেছেন ওই আলো আধারিতে যা বুঝতেছেন তিনি, কিন্তু কোনো মানুষ নাই, কিচ্ছু না, কোনো শব্দ নাই। তিনি স্পষ্ট একটু আগে এখান থেকে এরকম মানে চিৎকার, গালাগালি, মানে বকাবকি এগুলো শুনছেন তিনি মহিলা মানুষের। তো রাকিব সাহেব একটু থতমত খেয়ে গেলেন। তিনি এখানে আসার সময় কিন্তু ভয়টা পাইতেছিলেন যে এরকম মানে এই জায়গাটা কেমন জানি তার কাছে মনে হয়েছিল যে অন্যরকম কিছু। তিনি আস্তে করে ঘুরলেন, ঘুরে পিছন দিকে বেরোয় গেলেন ঘর থেকে। দেখতেছেন যে তার হাত বেয়ে বেয়ে রক্ত নামতেছে এখনো ফুটার থেকে, রক্তটা কেন যেন বন্ধ হচ্ছে না। তিনি এটাকে চেপে ধরে, তার বৃদ্ধ আঙ্গুলটাকে চেপে ধরে এটি ফুটা হয়েছিল, তিনি হেঁটে সামনে আসতেছেন। তো যখন তিনি কাছে আসছেন তখন তিনি একটা হাসির শব্দ শুনছেন পিছন থেকে, এবং এইবারের যে হাসিটা শুনছেন সেটা মনে হয়েছে অনেকটা মানে কোন নারী যদি পুরুষালী কণ্ঠে হাসে সেরকম হাসে। হাসিটা খুব ভয়ঙ্কর, কেমন যেন এই টাইপের একটা হাসি, মানে ব্যঙ্গাত্মক কেমন জানি হাসিটা, মানে এটা স্বাভাবিক কোন হাসি না, এবং তার কাছে মনে হচ্ছে কোনো অশরীরী কোনো কিছুর হাসি। তিনি মানে তাড়াতাড়ি হেঁটে ওই হাসি শুনে তিনি আর পিছন দিকে তাকান নাই, তার কাছে ভয় লাগছে, তিনি হেঁটে সামনে চলে আসছেন। এসে দেখতেছেন যে তিনি যেখানে পড়ে গেছিলেন তার হারিকেনটা ভেঙে পড়ছে, ওইটার কাছে কেউ একজন উবু হয়ে আছে, একটা মানুষের মতো প্রতীক কিন্তু কিন্তু মানুষ মনে হচ্ছে না। মানে মানুষ হলে তো মানুষের কাপড় চোপড় মানে পরা থাকবে এরকম সেরকম না, কেমন জানি শরীরটা পিচ্ছিল কালচে একটা শরীর, মনে হচ্ছে নিচু হয়ে তার যেখানে রক্তগুলো পড়ছিল সেই জায়গায় ওই মাটির মধ্যে কিছু একটা করতেছে মুখটা দিয়ে এরকম। তো তিনি যখন ওখানে এসে দাঁড়াইছেন তাকায় দেখলেন যে তার দিকে মনে হলো, মাথা তুলে তাকাইলো অন্ধকার একটা মুখ ও বয়ব, মানে সেটার কোন চোখ মুখ কিছু বুঝতেছেন না, অন্ধকার শুধু এরকম একটা অবয়ব মনে কিন্তু তার দিকে তাকাইছে তিনি বুঝতে পারছেন রাকিব সাহেব। তো রাকিব সাহেব কি করবেন বুঝতে পারতেছেন না, তিনি একটা লাভ দিলেন ওখান থেকে, লাভ দিলেন কারণ তিনি দাঁড়াইছিলেন একটা করিডোরের মতো জায়গায়, লাভ দিয়ে ওখানে কিছু গাছের মতো ছিল আর কি, ঝোপঝাড়ের মতো, সেটার উপর দিয়ে লাভ দিয়ে তিনি একেবারে ঘাসের উপর এসে পড়লেন। পরে তিনি ঝেড়ে দৌড় দিলেন, দৌড় দিলেন কোন দিকে, তিনি দৌড় দিচ্ছেন লেকের দিকে, কারণ তার বন্ধু যদি কোথাও যেয়ে থাকে ওইখানেই আসছে তার বন্ধু, তিনি বুঝলেন যে অতি প্রাকৃত কোনো কিছু তিনি দেখতেছেন। তিনি দৌড়াইতে দৌড়াইতে তিনি লেকের কাছে চলে আসেন, কারণ তিনি উল্টা দিকে দৌড়াতে লাভ নেই এবং এর মাঝখানে কিন্তু বিশাল একটা মাঠ আছে, সেটা দিয়ে তার বন্ধু আর তিনি আসছেন, তিনি ছিলেন তার বন্ধু কই। তো তিনি দৌড়ায় ওই লেকের দিকে আসছেন, ওই লেকের দিকে আসছেন, দূর থেকে দেখতেছেন যে বাতাসে কিছু একটা ভাসতেছে এরকম। তো সামনে যে তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন যে তারা যে মাছটা রাখছিল বালতিতে সেটা বাতাসে এরকম ভেসে তার সামনে দিয়ে যাচ্ছে এরকম। বাদিকে সেখানে একটা জঙ্গলের মতো আছে, গাছপালা বেশ জন্মাইছে ওদিকে, মানে তারা যেখানে নাকি বড়শি ফেলছিল তার থেকে বাদিকে বেশ কিছু গাছপালা আছে, একদম জঙ্গলার মতো হয়ে গেছে জায়গাটা, ঠিক ওদিকে যাচ্ছিল ওইটা। তো তার সামনে হঠাৎ করে মাছটা থেমে দাঁড়াইলো, মানে মনে হলো যে মাছটা ভেসে আসে মাটি, মানে মাটি থেকে প্রায় 5-7 ফিট উপরে এখন ঝুলে আছে এখানে। হঠাৎ করে তিনি দেখলেন মাছটার বেশ সামনের অংশটা নাই হয়ে গেল, মনে হলো যে কিছু কামড়ায় খেলে যেরকম হয়, কোনো কিছু কামড়ায় যদি খেয়ে ফেলে যেরকম হয় সেরকম মনে হলো, খ্যাচ করে ওদিক থেকে মাছটার কিছু অংশ কিছু একটা কেটে নিয়ে গেল এবং ওখান থেকে ময়লা রক্ত যেগুলো ওই জায়গায় মাছের যে জিনিসপত্র ওখানে ঝরে পড়লো মাটিতে। তো রাকিব সাহেবের প্রচন্ড ভয় লাগছে, তিনি মানে প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি তিনি একের সাথে তার হাত চেপে ধরে রাখছেন আর ওদিকে একবার তাকাইলেন, আবার তিনি সে হাসির শব্দটা শুনলেন, এবং তিনি যখন ফিরে তাকাইলেন পিছন দিকে তিনি দেখলেন ওই যে জিনিসটাকে তিনি দেখছেন কুজা, ওইটা একটা মানে এরকম কালচে টাইপের এরকম দাঁড়ায় আছে ওইখানে, গাটা পিচ্ছিল এবং তার দিকে অসংখ্য ইট নুড়ি পাথর এসে পড়তেছে গায়ের মধ্যে। তো তিনি এখন আসলে দিক বিদিক শূন্য হয়ে গেছেন, কি করবেন তিনি বুঝতে পারতেছেন না। পিছন দিকে যে যাবেন সেখানে ওই জিনিসটা দাঁড়ায় আছে, সামনের দিকে হচ্ছে লেক আর এই বাঁদিকে মাছটা ঝুলে আছে। তো তিনি কিছু না বুঝে তিনি আবার ওইদিকে দৌড় দিলেন, চিন্তা করলেন যে ওই কোনাকুনি দৌড়ায় যদি কোথাও যাওয়া যায়, কোনাকুনি দৌড়ায় যায় বললেন ঝোপের মধ্যে, ওই যে সেই যে ঝোপটো বাসের মুদো উঁচা পাতা, ওখান থেকে কিন্তু যে তিনি পায়ে পা বেঁধে আবার পড়ে গেলেন। এবার যে পড়ছেন একটা মনোচার কিছুর উপরে, প্রচন্ড ভয় পেয়েছেন রাকিব সাহেব, চিৎকার নিজের অজান্তে তার চিৎকার বেড়ে গেছে মুখ থেকে। তো তিনি যখন চিৎকার করছেন দেখলেন যে যেটার উপর তিনি পড়ছেন সেটাও হা করে উঠলো শাশুড়ি, তিনি আরো ভয় পেয়েছেন। তারপর তিনি খেয়াল করলেন যে যার উপরে পড়ছে সেটা আসলে মানুষ আর এটা তার বন্ধু, টাকায় এরকম ভয়ের চোটে তার বন্ধু দিশেহারা হয়ে আছে। তো রাকিব সাহেব তার বলছে, বন্ধু তোমার কি অবস্থা, তুমি এখানে কেন বলে তাড়াতাড়ি টেনে তুললেন, তার বন্ধু দিশেহারা মতো এদিক ওদিক তাকাইতেছে। তো তাকানোর পর তিনি বলে চলো, বলে বন্ধুকে টান দিয়ে তিনি দৌড় দিলেন, দৌড় দিলেন এই ঝোপের মধ্যে দিয়েই, এবং ওই যেদিক থেকে আসছেন সেই যে ওই অফিসের মতো কম্পাউন্ডটা ওইটার মধ্যে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওইটার ইস দিয়ে বের হয়ে তিনি সেই যে খোলা জায়গায় আসছেন এবং অনেক দৌড়াইতেছে। এবং তারা যখন দৌড়ায় যাচ্ছিল অসংখ্য ছোট ছোট নুড়ি পাথর ইট এগুলা মানে এই যে ছোট ছোট জিনিস মাটির ডেলা এগুলা তাদের গায়ে উড়ে উড়ে এসে লাগতেছিল, ঠাস ঠাস করে মনে হচ্ছে কি ইচ্ছা করে তাদের গায়ে মারতেছেন প্রচন্ড জোরে। তো দৌড় দিয়ে যখন মানে একদম ওই জায়গাটা পার হয়ে আসছে, পার হয়ে এসে যে জায়গাটা তাদের মানে যেখান থেকে তাদের ওই যে বন্ধুর বাড়িটা শুরু হবে ওইটা কাছাকাছি, তার বন্ধু মনে হলো একটু ধাতস্থ হইল, কিন্তু সে দুই হাঁটুতে হাত দিয়ে দাঁড়া বলে আর পারি না, দাঁড়াও বন্ধু দাঁড়াও 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 বলতেছে। তো তিনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কি ব্যাপার, কি ঘটনা কি? তো তার বন্ধু বলল যে আমি যে তোমার কাছ থেকে বিদায় নিয়ে ওখানে জল বিয়োগ করতে গেলাম, আমি এখানে আসার পরে মনে হলো যে আমাকে কেউ বাতাসে তুলে ফেললো, তুলে ফেলে ছুড়ে মারলো, মাটিতে পড়ে আমার আসলে আর কোনো কিছু খেয়াল নাই, এরপর আমি কিন্তু হুশ হারাই ফেলছি, এরপর আমার হুশ ফিরলে যে মনে হলো যে আমার গায়ের উপর প্রচন্ড ওজন পড়লো, এরপর তো দেখলাম তুমি এই অবস্থা। তো তার তখন রাকিব সাহেব বললো যে এখানে খারাপ জিনিস আছে, তাড়াতাড়ি চলো। তো যাই হোক, তারপর বন্ধু আর সে মিলে তাড়াতাড়ি তার বাসায় আসলো, তো এসে দেখলো যে তার তখন রক্ত মানে পোড়াটা অনেকটা কমে আসছে, কিন্তু তখনও টপ টপ করে দু এক ফোঁটা রক্ত ওখানে মানে পড়তেছে এবং কাপড়টা পুরা ভিজে গেছে। যাই হোক, বাসায় এসে স্যাবলন ট্যাবলন দিয়ে এগুলো ই করলো এবং রাত্রেবেলা আর কাউকে খবর দিতে পারলো না তার বন্ধু, কারণ তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো দুই বন্ধু তাড়াতাড়ি ওই তাদের বন্ধুর রুমের মধ্যেই থাকলো, যদিও রাকিব সাহেবের জন্য আলাদা একটা রুম রাখছিল তার ফ্রেন্ড, ওখানে থাকতে দিল না, তার রুমেই বললো এখানে থাকো। এবং রাতের বেলা খুবই ভয় পেয়েছে দুজনই, ভয় পেয়েছে মানে মনে হচ্ছিল তাদের কাছে যে তাদের ঘরের মধ্যে কোনো একটা প্রেজেন্স আছে, মানে তারা যে বাসাটায় ছিল মনে হচ্ছে যে তাদের বাসার মধ্যে কোন একটা কিছু হাঁটা চলা করতেছে, এরকম মনে হয়েছে। তো অনেক রাত পর্যন্ত রাকিব সাহেব পরে দোয়া দরুদ পড়ে রাস্তে ঘুমায় গেছে, এক সময় ফজরের আজানের সময় তারপর ঘুম ভাঙছে, উঠে তাড়াতাড়ি তার মানে দেখলো যে হাতের অবস্থা খুব খারাপ, মানে ব্যথা করতেছে অনেক। যাই হোক, ওইটাকে মোটামুটি পরিচর্যা করে সে নামাজ কালাম পড়লো, রাকিব সাহেবের বন্ধুও পরে নামাজ কালাম পড়লো এবং উঠে যখন আলো ফুটলো তখন তিনি তার লোককে ডাকলেন, তাদের যে ওখানে যে কেয়ারটেকার তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, রাত্রেবেলা এরকম এরকম ঘটছে আমাদের সাথে, দেখো ওখানে কি অবস্থা। তো সে কেয়ারটেকার বললো স্যার আপনার তো আগেই না করছি আমি ওখানে যাইতে না, লেকটা তো আসলে ভালো না, এখানে মানুষ অনেক কিছু দেয়, মানুষকে মানে ওখানে ই করতে দেয় না, মাছটা ধরলেও মাছ আনতে দেয় না, মাছটা রেখে দেয়, আপনার তো আগেও মানা করছি, আপনি তো বললেন যে না আমার বন্ধু অনেক মাছ ধরতে পারে, আমরা অনেক মাছ ধরছি, আপনার মানা করছিলাম কিন্তু স্যার আমি। তো চুপ করে আছে রাকিব সাহেবের বন্ধু। তো রাকিব সাহেব বললো যে কি রে আসলে কি এরকম নাকি বন্ধু? বলে যে আসে মানুষ বলে আর কি, আমি তো এগুলো আসলে ওইভাবে বিশ্বাস করতাম না, আমি কালকে যা দেখলাম এই তো মানে আর কি, আসলে কি আর করার, এগুলো তো আসলে অবিশ্বাস্য কিছু আর মনে হইতেছে না। তো তখন কেয়ারটেকার বলে যে ওইখানে মানুষ প্রায় দেখে যে এই এক মহিলা মানে মানুষে নিয়ে যাইতেছে নৌকার মধ্যে, মানে মানে তার নৌকার মধ্যে মানুষ চিতে পড়ে দিছে, মানে মহিলা নৌকা বেয়ে বেয়ে যায়, সাদা শাড়ি পরা এরকম বড় বড় চুল, মহিলা সবাই দিকে তাকায় এবং মানুষে যে দেখে লোকটার ক্ষতি হয়, এটা মানুষ কইছে ওইখানে। তো তখন রাকিব সাহেবের বন্ধু এখন কেয়ারটেকাররা কি বলবে, তাও বললো যে আমরা অনেক দেখছি এসেই, তো ওই মহিলার কি কাহিনী কি? বলে আছে কত রকমের ঘটনা ঘটে না একটা জায়গায়, বুঝেন না স্যার, তো এখানেও কিছু ঘটছিল, ওই যে ভালো নয় অফিস বিল্ডিং ওইটাও ভালো না, ওইটার মধ্যে ভূত আছে, খারাপ অবস্থা। তো যাই হোক, রাকিব সাহেবের ওইটা মানে মাছ ধরার ওই পার্ট ওইবার চুকে যায়, তিনি আর যান নাই ওইখানে মাছ ধরতে, যদিও তার মানে ইচ্ছা ছিল যে আরো একবার ট্রাই দেওয়ার, বাট তার বন্ধু সাহস করতে পারেনি, বলছে না বন্ধু আর যে এক্সপিরিয়েন্স হয়েছে এটাতে আর যাওয়া যাবে না। তো এইভাবেই রাকিব সাহেবের ওইবার মাছ ধরার প্রজেক্ট ওইবার নষ্ট হয়ে যায়, তিনি আর মাছ ধরতে পারেন না। তবে তার নাকি পরবর্তীতে ওইখানে ওইখানে না মানে ওই লেকেই মাছ ধরার অভিজ্ঞতা আছে এবং ওইবার তিনি সুষ্ঠুভাবেই কিছু মাছ ধরছিলেন তিনি তার আরেকজন বন্ধু নিয়ে যে। তো সেখানে আবার তারা কিন্তু তখন দিনের বেলা মাছ ধরছিলেন, রাতে না, দিনে মাছ ধরছিলেন, নৌকা নিয়ে গেছিলেন, মাছ ধরে চলে আসছিলেন সন্ধ্যা হওয়ার আগেই। তো এই ছিল মহিউদ্দিন খানের তার মামার ঘটনা যেটা আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। মাছ ধরার ঘটনা সবসময় ইন্টারেস্টিং হয়, আমার কাছে বেশ লাগে, বেশ ইন্টারেস্টিং লাগে এবং বেশ ভয়ের মনে হয়। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে, ইনশাআল্লাহ ফিরে আসবো আগামী সপ্তাহে আপনাদের কাছে নতুন থার্সডে নাইট ফিয়ার এবং অদ্ভুত নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, টাটা। ও হ্যাঁ, আর যাওয়ার আগে একটা জিনিস রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অদ্ভুতরে অন্যরাও শুনতে পায়। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।